Tatlı Calav.
তোমরা শুনছো মেন্ডস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছি আমি রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে আছেন মানে তার পরিচয় বিশাল ভাবে, তার পরিচয় বিশাল ভাবে না দিলে যেটা হবে যে কোনোভাবেই তার নামের প্রতি জাস্টিস করা হবে না, আমাদের সঙ্গে আছেন মনজার আমের জুস। এখন গ্রীষ্মকাল, সবচেয়ে প্রিয় আমাদের ফল আম, আমের মনজার আমের জুস। নারী ভক্তরা ফোন দিলে যার থাকে না হুশ, তার আসল ভক্ত যিনি আমাদের ভাবি, সে ফোন দিলে যিনি করেন উসখুস, আমাদের সঙ্গে আছেন মঞ্জুস। আমাদের সঙ্গে আরো আছেন যার চেহারা দেখলে মনে হয় তিনি ভীষণ সিরিয়াস, একদমই বোঝেন না ফান, কিন্তু তিনি যখন আমাদেরকে হাসান, বিশেষ করে অফ এয়ারে, আমরা জানি আমরা হাসতে হাসতে হয়ে যাই খান খান, হাসতে হাসতে আমাদের উড়ে যায় জান। আমাদের সঙ্গে আছে লোবান, মঞ্জু আছে, লোবান আছে, মানে হচ্ছে ব্যান্ডি আছে। গত সপ্তাহে, গত দুটো সপ্তাহে যেটা আমাদের ছিল ব্যয় ছিল, ইন্ডি ছিল না, ইন্ডি ছিল ব্যয় ছিল না, আজকে খুবই লাকিলি আমরা ব্যয় এবং ইন্ডি দুজনকে পেয়েছি। আমাদের সঙ্গে আছে ব্যান্ডি, এবং আমাদের সঙ্গে আছে সাইজ তার হতে পারে ছোট কিন্তু সে ভীষণ বড় একটা বীর, আমাদের সঙ্গে আছে মনির, এবং আমাদের সঙ্গে আছে জাহিদ, এবং আমি তো বলেছি আমি তোমাদের সঙ্গে আছি রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে আপনি কে, আপনাকে ঠিক চিনলাম না,
কয়েকজনের ছড়া কবিতা পাওয়া গেল, আর কারণ নেই কেন, এখানে
বানানো সম্ভব
নাকি কলমের কালি,
এটা হয়েছে কি, আমি আমি ছড়া লেখা শুরু করছিলাম, করতে করতে আমাদের বারোটা বেজে গেছে, মানে আমার নিজেরও বারোটা বাজছে, আমার কলমেরও বারোটা বাজছে, আমাদের ঘড়িটা বারোটা। আপনাদের বাকিদের ছড়াগুলা প্রসেস আছে, আমরা আশা করা যায় এই শো চলা অন প্রসেস, এই শো চলা মাত্রই আপনাদের পরিচিতিমূলক ছড়া চলে আসবে। তো লিমি, তুমি
লিমি
আমাকে বলছে খবরদার, আমার নাম বলো
না
আজকে, এর আগে তো আমরা নিজেরাই বানায় বলছি, লিমি মন খারাপ করছে আমার নাম তুমি বানায় অন্য কেন বললা, সরি। আজকে লিমি ইনসিস্ট করতেছে যে আমরা যেন তার নাম না বলি, কারণ হচ্ছে কি, গত সপ্তাহে সে লোবান ভাই মনে ছিলেন না, না গত সপ্তাহে যেটা এসছে, আমরা তো জানি গত সপ্তাহে আমাদের শেষ, রবি ভাই শো করবে, তো আমরা মোটামুটি জাতির কাছে বিদায় টিদায় নিয়ে এক আবেগ ঘন ইমোশনাল একটা ফেয়ারওয়েল স্পিচ টিসপিচ দিয়ে স্মৃতি স্মৃতি রোমন্থন করে, এবং এক পর্যায়ে লিমি ন্যাচারালি যেটা হয় লিমি আবেগে কেঁদেই দিল, এবং সেই
কান্নাদের সম্পদ
এখানে একটা কথা আছে, আমার চেয়ে কিন্তু বেশি কান্নাকাটি রাজীব,
না ডেফিনেটলি
সুযোগে একটু, সুযোগে একটু আড্ডা মেরে নিল আর কি।
শোনো লিমি, তুমি এই শো, এই শো তোমার না করা মানে হচ্ছে তুমি আমার সঙ্গে শো করতেছো না, মঞ্জু ভাইয়ের সঙ্গে করতেছো না, লোবান ভাইয়ের সঙ্গে করতেছো না, মনের সঙ্গে করতেছো না, জাহিদের সঙ্গে করতেছো না, সাথেও তোমার একটা এই এক মাসে, গত মে মাসে তুমি একটা নির্দিষ্ট সংখ্যা, একটা বড় একটা ফ্যান তৈরি করেছো, হ্যাঁ শ্রোতা তৈরি করেছো, এখন তুমি শো না করলে যেটা হবে তোমরা গান গাও,
রাইট,
মঞ্জু ভাইয়ের নির্দিষ্ট একটা ফ্যান আছে, মঞ্জু ভাই শো না করলে মঞ্জু ভাই ফ্যানরা থাকবেই, তুমি গান গাও, একদিন না একদিন তোমার শোর, তোমার আজকের এই ভক্তরা কোথাও না কোথাও তোমাকে আবিষ্কার করবেই, লোমান ভাইয়েরও ভক্ত আছে, আমার তো কিছুই নাই, আমিও, এবং আমি জানি যে তিন চার মাস পর আর মানুষ আমাকে মনেই রাখবে না, আমি যদি শো না করি,
এসএমএস করছে ওরা নাকি,
না ন্যাচারালি যেটা হয় যে আপনি আউট অফ
কতভাবে নিতে হয় শেখা উচিত,
ভাই আমি আপনাকে বলি,
মানে সবাই একটু বলুক যে ভাই বলুক,
একটু বলুক, মানে চতুর্দিকে,
গত মে মাসে আমরা যখন শো করছি লিমি প্রতিদিন আমাকে তিনবার ফোন দিত, কমপক্ষে তিনবার, এবং আমাদের তো ভাইবারে হোয়াটসঅ্যাপে কথাও হইতো,
চব্বিশ ঘন্টা না,
ফেসবুকে হইতো না, ফেসবুকের পাসওয়ার্ড আবার তারেক জানে তো, ফেসবুকে আমরা, ফেসবুকে আমরা মানে ভালো কথা বলতাম যে তারেকের যত্ন নিও, তারেক যা বলে মন দিয়ে শোনো, সে বলে ভাবি যা বলবে ভাবির কথাই শোনো, কারণ আমার পাসওয়ার্ড যেমন আমার বউয়ের কাছে আছে, একইভাবে লিমির ফেসবুকের পাসওয়ার্ডও তারেকের কাছে আছে, এই কারণে আমরা যা বলার মানে এইটা ক্যামোফ্লেজ ছিল, আর যা বলার আমরা হোয়াটসঅ্যাপ ভাই ভাই
তারিকার ভাবি দুজন মিলেও চ্যাট করে নিছি অনেকবার,
হ্যাঁ আমার তাই ধারণা, তারা এখন পরস্পর পরস্পরের ফ্রেন্ড স্ট্যাটাস
মোটামুটি,
তারিকের কি কোনো ফেক আইডি আছে কোনো সুন্দর মেয়ে তামিল নায়িকা দিয়ে, আমার বউ ইদানি আমি দেখতেছি তামিল নায়িকার ছবি আলা মেয়ের সঙ্গে খুবই চ্যাটিং করতেছে, খুবই সন্দেহজনক, এবং বানানগুলো দেখে বোঝা যায় ছেলেদের বানান ওস্তাদ, আমি জাস্ট ইনবক্সে দেখলাম যে এরকম বানান মেয়েদের হইতেই পারে না, এবং ছেলেদের হাতের লেখার বানান বুঝছেন ইনবক্সে, আচ্ছা যাই হোক
যে ইনবক্সে এরকম থাকে আমার ইনবক্স গুলো দেখি,
আপনি দেখবেন মঞ্জু ভাইয়ের ইনবক্সে দেখবেন প্যাচানো প্যাচানো, আপনি খেয়াল করে দেখছেন মঞ্জু ভাইয়ের টেক্সট গুলো প্যাচানো প্যাচানো? না
আমি খেয়াল করতে পারি না, মাথা দিয়ে ঢেকে রাখে না, আমি কাছাকাছি গেলেই সরায় দেয়
একদম, সে একটা চৌঙ্গা টাইপ কিনছে ওইখানে টাইপ টিপ করে
সারাদিন।
আমি দেখি যে আমরা যখন শো করে রাতে বাসায় ফিরি মঞ্জু ভাই কাঁদতে বসে, আপনার সমস্যা কোথায়? আপনার কি কোমরে
আমার সময় ঘেটি ব্যাকা থাকে?
হ্যাঁ এরকম ব্যাকা, এবং হাঁটেও যখন আপনি খেয়াল করছেন কিন্তু লবণ ভাই মাথা নিচে এবং একটু কাত হয়ে, মানে সে কাত অবস্থায় থাকে সবসময়।
পরে বুঝলাম, চিন্তা করি এটাই জোর ভাগ্য বলো, সিঁড়ি দিয়েও পড়ে যায় না, রাস্তায় লোকজনের সাথে গোতাগাতি খায় না, কিন্তু টিপতেছে আর কি,
সেই কাত হয়ে মঞ্জু করছে বাজি মাত। মঞ্জু ভাইয়ের কাছে আমাদের অনেক শিকার আছে। আমি লিমির কথা বলতেছিলাম যে লিমি মানুষ আসলেই আমাকে ভুলে যাই তো, এটা খুবই স্বাভাবিক। যেটা বলতেছিলাম তুমি নিজে আমাকে প্রত্যেক মে মাসে প্রত্যেকদিন তিনবার ফোন দিতা, আমরা যখন জুনের তিন তারিখে বিদায় টিদায় নিয়ে গেলাম সাত তারিখে মনে তুমি আমাকে ফোন দিচ্ছ, আমি প্রথম তোমাকে বললাম যে আউট অফ সাইট ইজ আউট অফ মাইন্ড, জাস্ট চার দিন কোনো খোঁজ খবরই নাই বুঝছেন, সে সাত তারিখে হঠাৎ করে কারণে ফোন
দিচ্ছে।
রাজীব ভাই আমি হলে সুইসাইড করতাম,
করে ফেলবো স্যার, আমার সুইসাইড খুব সাহসী লোকরা করে, আমার সাহস নাই,
সেটাও বুঝলাম, সেটাও প্রমাণিত।
সেই
ছোট থেকে লিমি 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 আজ পর্যন্ত ভাই।
কিন্তু লিমি তুমি আমাকে বলো যে গত সপ্তাহে তুমি সবার কাছে এরকম বিদায় টিদায় নিয়া কান্নাকাটি, মানে আপনি ছিলেন না লোমন ভাই, আপনাকে একটু বলি, আপনি রেডিও তো শুনছেন সেদিন
ছিল না,
সেদিন আমাদের লিসনাররা অনেক কমপ্লেন করছে যে ভাই আমাদের কমপক্ষে 4 লাখ আমরা কমপ্লেন পাইছি তাদের মোবাইল নষ্ট হয়ে গেছে, পানি ঢুকছে কেমনে জানি মোবাইলের ভিতরে, মোবাইলের ভিতরে পানি, মানে যেটা আমরা বুঝলাম লিমি এমন কান্না করছে, এমন কান্না করছে এই মাইক্রোফোন দিয়ে বেয়ে বেয়ে তার দিয়ে।
লিসনারদের যদি মনে থেকে থাকে তাহলে আমি কিন্তু একবারও বলিনি যে আমি কান্নাকাটি করতেছি বা আমার কান্না ভেসে যাচ্ছে সবকিছু, এই কথাটা রাজীব কয়েকবার বলছে আমার কান্না এবিসি ভেসে যাচ্ছে,
না না সে কাঁদছে এটা আমরা তো সবাই জানি। এবং সবচেয়ে বেস্ট পার্ট যেটা ছিল, সে যাওয়ার সময় মঞ্জু ভাইকে ধরে একটা আলতো মানে ভদ্রস্থ হাগ যেটা যেটা বলে জড়িতে মঞ্জু ভাই, হ্যাঁ কথা বলেন মঞ্জু ভাই কথা বলেন, অসুবিধা নেই,
আমরা শুনি
শো গেলে শো পাওয়া যাবে, ভাবি গেলে ভাবি পাওয়া যাবে, কিন্তু যে আপনাকে ফোন দিছে এই যে আপনি কাইটা দিলেন আপনি জানেন রিয়াকশনটা কি হবে, মেয়েদের হৃদয় আপনি কেটে কেটে টুকরো করতে পারেন, মেয়েদের বিশ্বাস আপনি কেটে কেটে টুকরো করতে পারেন, কিন্তু মেয়েদের ফোন কল স্থান ভুল করো কাইটা না। মঞ্জু ভাইকেও জড়িয়ে টড়িয়ে ধরে ভাইয়া আপনার সঙ্গে খুবই ভালো ছিল, এবং দেখলাম ইংরেজিতে কি সব
করতেছি তার আগ পর্যন্ত ঠিক ছিল,
আপনি কি পরিমাণ মিস করছেন আপনি আমি আপনাকে বলি, সে এবিসি যত লোক আমিও তো এবিসি সবাইকে এখনো পরিচিত হওয়ার সৌভাগ্য আমার হয়ে ওঠে, সবাইকে সে ধরায় ধরে ভাই চলে যাচ্ছে ভাই ভালো থাকবে, এমনকি আমরা যখন গাড়িতে উঠি তখন সে হঠাৎ করে দুটো লোককে যাও, আমিও চিনতেছি না এরা কারা, হু হু করে কান্না ওই লোকগুলো ভেবাচ্ছে কেমন কি হচ্ছে, সে বলো কি সাপু মানে আপনি কাঁদতেছেন কেন, আমি তো এবিসি তে এক মাস শো করলাম আমি আর থাকবো না ভাই আপনারা ভালো থাকেন, সেই লোক দুটা বললো আমরা এই বিল্ডিং এ থাকি কিন্তু ঠিক আমি এবিসির লোক না, আমি এটিএন নিউজ এ কাজ করি, এটা এটিএন বাংলা সরি আমাদের এই বিল্ডিং এ এটিএন বাংলা, এটিএন এটিএন
মানে আবেগে প্রতিবেশীরা পর্যন্ত আর কি নড়ে চড়ে বসছিল,
এবং যেহেতু গত সপ্তাহে এই আবেগ জড়ানো সেই হাগ মিস করেছে লোবান ভাই, আমিও কিঞ্চিৎ মিস করেছি,
এখন কি ক্যাশ হবে
আমরা যেটা করবো আমরা লিমিকে বোঝাবো আজকেও শেষ, এবং গত সপ্তাহে তোমার একটা সম্ভাবনা ছিল তুমি আরেকবার আসার চান্স আছে, এইবার কোনো চান্সই নাই, এবার মেন্টোসে বন্ধ হয়ে যাচ্ছে
পুরো আবেগ নিয়ে কাঁদো
লিমি, আজকে আমাদের শেষ শো, খুবই ভালো ছিল তোমার সঙ্গে এক মাসের কিছু বেশি সময় শো করলাম একসঙ্গে, খুবই ভালো একটা আবেগ জড়িয়ে আছে তোমার সঙ্গে, স্মৃতি জড়িয়ে আছে, মিষ্টি কিছু মুহূর্ত জড়িয়ে আছে, এই জড়িয়ে থাকাটাকে আমরা আরো জরাজরি ভাবে উদযাপন
করতে চাই,
তুমি বিদায় কিছু বলতে পারো,
আমি আর স্পিচ আর ভাষা খুঁজে পাচ্ছি না,
না তুমি আবার ফেরত আসলে কেন, মানে কে ডাকছো তোমাকে?
আমি খুবই অবাক হলাম
তোমাকে
দেখে, তোমাদেরকে দেখতে
আরেকজনকে। ধরা যাক তার নাম সারা বা তার নাম যারা
ভাবছিলাম
গিরগিটির মতো রং পাল্টাচ্ছে,
ভাবলাম জুন মাসে যারাকে নিয়ে শো করবো। আজকে তো পুরো প্যাচ লেগে গেল, আমি ভাবি নাই তুমি আসো। এখন যারাও যদি আসে তুমিও যদি থাকো, মানে তো না তুমি বলো যে তুমি বিদায় নিয়ে গেলে আবার আসলা, একটু বোঝার চেষ্টা করি আমরা কাহিনী কি হয়েছে এর মধ্যে।
আমি আর কি তোমাদেরকে দেখতে আসলাম, তোমরা কেমন আসছো, ভালো আছো কিনা?
হ্যাঁ আমরা একদম ভালো আছি,
সেটাই দেখতে আসলাম আর কি।
এই শো আমি আর করতেছি না, এটা শোনার পর কয়েকটা লোক অবশ্যই কষ্ট পাইছিল, ন্যাচারালি অনেক কষ্ট পাইছে বেশ কিছু মানুষ, কিছু কিছু মানুষ একটু একটু কম কষ্ট পাইছে, হাতে গোনা কয়েকজন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে একই সঙ্গে স্বস্তি এবং খুশি দুইটা হয়েছিল আমার বউ। সে আজকে হঠাৎ করে বলতে তুমি কি ব্যাপার, তুমি আবার রেডি হয়ে শুক্রবার আর মানে সে দুই দুই চার মেলানোর চেষ্টা করতেছে, বলে তুমি কি আবার শুতে যাচ্ছ
এত রাত্রে?
এত রাত্রে তো আমি বলে রাখি যে আমাদের আসলে গত সপ্তাহে গত মঙ্গলবারে রবি ভাই শো করেছে, রবি ভাইয়ের শো এই শো আমরা চাই রবি ভাই। হ্যাঁ রবি ভাই, কিন্তু রবি ভাই যেহেতু আমেরিকায় থাকেন এবং আমেরিকায় লাইভ ভাইবারে কানেক্ট করার বেশ কিছু প্রবলেম আছে, টেকনোলজিক্যাল প্রবলেম, ভয়েস আউটপুট খুব ভালো আসে না, একটু ডিলে আসে অডিওটা, এবং সব মিলে মানে আমরা চাই রবি ভাই লাইভ এই শো করুন এবং এই স্টুডিওতে থেকেই, কারণ টেকনোলজিক্যাল অনেক সমস্যা, অনেক বাধা বিপত্তি আছে, হঠাৎ করে লাইন যদি ডিসকানেক্টেড হয়ে যায় সেই লাইভ সেই সময়টা কি যাবে। তো আমরা আশা করবো রবি ভাই শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন, এবং এই শো রবি ভাইয়ের, আমরা বারবার বলি এই শো রবি ভাইয়ের প্রাণ, রবি ভাইকে আমরা আমাদের শ্রোতারা যতটা মিস করে কোনো অংশে আমরা কম মিস করি, তার চেয়ে বেশি মিস করি, কারণ শ্রোতারা হয়তো ওই দুই ঘন্টা রবি ভাইকে পায়, আমরা তো রবি ভাইকে তার বাইরেও সেই সময়টা পাই, এনজয় করি। আশা করি রবি ভাই শিগগিরই ফিরে আসবে, এই জন্য এত ইয়ে করলাম যে ব্যাখ্যাটা দেওয়া প্রয়োজন যে আমরা আশা করেছিলাম রবি ভাইকে আমরা আবারও পাবো। আমি অ্যাজ এ লিসনার এবিসি রেডিওর, আমি
দর্শকরাও কিন্তু আজকে মনে করছিল
আর কি, হ্যাঁ
শ্রোতা মনে করেছিল যে আজকে রবি ভাই
আসবে। তো আমরা রবি ভাই, আমরা আশা করবো রবি ভাই শিগগিরই ফিরবেন, যতদিন রবি ভাই ফিরছেন না একটু তার ব্যক্তিগত কাজ এবং জটিলতার কারণে,
এবং ক্লিনও করতে পারতেছেন না যে উনি কবে ফিরবে কিভাবে কি
একটু সময় লাগছে, হয়তো এই কয়েকটা সময় একটু আমার অত্যাচার একটু সহ্য করতে হবে,
আমাদের অত্যাচার।
হ্যাঁ না তুমি খুবই, তোমাকে শ্রোতারা যেভাবে এক্সেপ্ট করছে এটা খুবই ন্যাচারালি
করে নিয়েছে
একদমই, যেটা হয়েছে আমাকে ম্যাক্সিমাম লোক বলছে আপনি যাবেন যান, আমরা জানি আপনি একটা ফালতু লোক, আপনি শো করবেন না,
খালি ব্যান্ডিয়ার লিমিট থাকলেই হবে।
সিরিয়াসলি
জানি তো ভাই, জানি তো,
আপনি যাচ্ছেন জান, আপনি লিমিটের সাথে কথা না, আপনি লিমিট কে, লিমিট শো করবে কিনা এটা ঠিক করার ভার আপনার, আমি তাই ভাবলাম। এবং আমি লিমিকে বলছিলাম তুমি শো করো
একাই না
ব্যান্ডিশ, আমি জানি না
ব্যান্ডিশ সাথে
ইনসিস্ট করলো, হ্যাঁ ব্যান্ডিশ সঙ্গে আমি জানি
ফাইন
করলো। তো বলো তুমি, তোমার শ্রোতারা নিশ্চয়ই এর মধ্যে তুমি অনেক ফিডব্যাক পাইছিলা।
হ্যাঁ আমি লাস্ট শো এর পরে, মজার ব্যাপার হচ্ছে যে যতগুলো ইনবক্স পাইছি সবগুলোকে একটাই কথা, আপু কেন করবেন না আর আবার করেন, আবার আসেন এই, মানে আমি আসলে এতটা রেসপন্স পাবো এটা আসলে বুঝতে পারিনি, আমি অভিভূত সবার এত রেসপন্স।
সেটা আমি তোমাকে বলছিলাম না, মানে আমার
সত্যি আশা করতে পারিনি যে এভাবে আমাকে নিবে, এভাবে
এত অল্প সময়ে,
হ্যাঁ এত অল্প সময়ে। আমি আসলে খুব,
বাঙালি আসলে খুব ভালো জাতি,
আসলে খুবই ভালো,
বাঙালি অবশ্যই খুবই ভালো জাতি, বাঙালি জাতির মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এবিসি রেডিও টাওয়ারের নেটওয়ার্ক যেখানে যেখানে পৌঁছায় তারা।
এবং আজকের আজকের একটা মজার কথা বলি, আজকে সকালের দিকেও আমি একটা টেক্সট পাইছি যে আপু আজকে যাবেন না, আজকে প্লিজ আসেন।
কোথাও কি আমার কথা একটিবারের জন্য ভুল করে
বলে নাই যে রাজীব আসলে কিন্তু শুনবো না?
আর হ্যাঁ এটা
বলছে যে রাজীব আসলে শুনবো না,
না 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 কি অনেক বেশি রিকোয়েস্ট যেটা পাইছি সেটা হচ্ছে যে রাজীব ভাই আর আপনি কেন আসতেছেন না, রাজীব ভাই আর আপনি শো করেন?
আমি এরকম প্রচুর পাইছি,
প্রচুর পরিমাণে এই কথা আসছে,
আপনি আর লিমি প্লিজ শোটা করেন, বিশেষ করে লিমি আপু আপনি না করলেও আপনি অন্তত, যেহেতু আপনি না গেলে লিমি আপু যাচ্ছে না বুঝতেছে, আপনি অন্তত যান, লিমি আপু বসে থাকবে কথা বলবে, আপনি এমনি চুপচাপ বসে থাকেন লিমি আপু কথা বলবে গান করবে, আমরা লিমি আপুর গান কথা শুনবো, কারণ এই কয়েকদিনে লিমি আপুর গান কথা শুনে আমরা ফ্যান হয়ে গেছি। এবং আমি প্রচুর এরকম পাইছি, এবং কয়েকটা আইডি দেখে আমার একটু সন্দেহ হলো যে অলমোস্ট সেম কথাবার্তা একটু এদিক ওদিক, পরে আমি কপি করে ইয়ে করে মানে আইডি গুলাতে গিয়ে দেখলাম যে সব হচ্ছে তারেকের মিউচুয়াল ফ্রেন্ড, এবং আমার সন্দেহ হচ্ছে ম্যাক্সিমাম আইডি হচ্ছে তারেকের ফেক আইডি। তারেকের কয়টা ফেক আইডি?
না ফেক আইডি না, ঠিক আমি এটা নিয়ে মজার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তারেক প্রচুর পরিমাণে থ্রেট পাইছে, এর মধ্যে অনেক পাইছে
যে তোর বউ চলে গেল এরকম,
প্লিজ আপনি প্রোগ্রাম করতে দেন নাইলে আপনার খবর আছে।
আজকে সিরিয়াসলি বলি, লিমি শো করার মানে সে যে গত সপ্তাহে সিদ্ধান্ত নিল সে শো করবে না, এটা সোললি এটার জন্য দায়ী তারেক। তারেক যে এত পজিটিভ একটা স্বামী, এত হিংসুটে,
আপনার চেয়ে বেশি
ভয়ঙ্কর সে, মানে একটা তো ছিল সে লিমিকে নির্যাতন করে হচ্ছে ভয়ঙ্কর কঠিন কঠিন শব্দ, হে কণ্ঠে মন্দ্রার মালিকা, হে মহেন্দ্র টাইপের, কি জানি গান লিখতে জানি কি,
হ্যাঁ বলো বলো
এসেছিল, কি জানি লিখটা বলো না, দুটো লাইন,
না না তুমি বলো,
না না লাইনটা ভুলে গেলাম, আমি লাইনটা ভুলে গেছি, ওই লাইন মনে রাখার সাধ্য আমার নাই।
তারেক
বলছে লিমি খবরদার তুমি এই শো করবো না, তোমাকে ডিসিশন নিতে হবে রাজীব নাকি
তারেক। তারপর লিমি কি ডিসিশন নিল?
আপনার জাতি দেখতে পাচ্ছেন, তবে জাতি যদি ভেবে থাকে রাজীবের সঙ্গে, রাজীবের জন্য এই শোতে লিমি এসেছে, জাতি ভুল ভাবছে, জাতি জানা উচিত লিমি এসেছে আসলে আপনাদেরই ভালোবাসা। এবং অনেস্টলি আমি বলি, লিমি আমাকে বলেছে আমি কি আর করছি এই শোতে, আমাকে কয়টা মানুষ আর আমাকে ভালোবাসে মনে রাখবে এই লাস্ট শোতে বলা লাগে, আমি বলছিলাম অনেক লোক আমাকে মিস করবে।
আমি সবসময় এই কোশ্চেনটাই করছি রাজীবকে যে আমি আসলেই কি করছি, আমি তো খালি চুপ করে বসে দেখছি, হ্যাঁ হুঁ করছি, হা হা করে হাসছি, এই এতটুকু, আর তো বেশি কিছু করিনি।
আমি তখন লিমিকে বলছি, লিমি তুমি এই এক মাসে যা কিছু করছো আমি গত দুই বছর ধরে এই শো করি তাও করি নাই,
তাও করতে পারি নাই,
পারিও নাই, হ্যাঁ তারপরও মানুষ যে পরিমাণ ভালোবাসা আমাকে দিছে, এবং এইটাই সম্ভবত মেন্টোসের সবচেয়ে বড় দিক, মেন্টোস শোটার সবচেয়ে বড় শক্তিশালী দিক কোনটা, মানে মেন্টোসে আমরা একটু হা হা কি হি করি, আমরা আড্ডা দিই, আমরা লাগাম ছাড়া কথা বলি, আমরা সুর ছাড়া গান করি, আমরা তাল ছাড়া
যা ইচ্ছে তাই শো,
হ্যাঁ তাল ছাড়া জাল গান, মানে যা যা তা শো, যা ইচ্ছে তাই শো। কিন্তু তারপরও এই শো মানুষ যে পরিমাণ ভালোবাসা দিয়ে শোটাকে বরণ করে নিয়েছে, এটাই হচ্ছে আমাদের মূল শক্তি, হচ্ছে আমাদের শ্রোতারা, এবং তুমি তো বুঝতে পারছো মানে এই শ্রোতাদের যে ভালোবাসা মানে অদ্ভুত ভালোবাসা, হয় না? আমি খুব বলি যে অনেক রকমের কমেন্ট আমি পেয়েছি, এর মধ্যে একটা কমেন্ট হচ্ছে যে কি যে হয় মঙ্গলবার আর শুক্রবার আসলে এত ঠিক করে না এই যাতা শো আর শুনবো না, তারপরও কেন জানি পারি না, আসলে মানে আড্ডাটার এরকমই একটা অদ্ভুত ব্যাপার হয় যে আমরা অনেক সময় ঠিক করি যে বহুত আড্ডা দিছে ভাই আর ভালো লাগে না আর যাবো না, কিন্তু তারপরও আসে না একটু ওই সময়টা ঘড়িতে ওই কাটাটা ঘনায় আসলে মনে হয় কি জানি নাই কি জানি কি জানি মিস করতেছি কি জানি মিস করতেছি।
না মজার ব্যাপার হচ্ছে তুমি এখনো যদি কমেন্ট গুলো একটু খেয়াল করে দেখো তাহলে দেখবা যে অনেকেই বলছে যে দূর সাতা শুনবো না কিসের শো করে এগুলো, হ্যাঁ কিছুক্ষণ পরেই আবার দেখবো ওই আইডি থেকেই কিন্তু আবার একটা কমেন্ট আসতেছে।
তো লিমি তোমার প্রত্যাবর্তন উপলক্ষে আমরা তোমাকে স্বাগত জানাই এবং আমরা আশা করি যে তুমি থাকবা শ্রোতাদের মাঝে যুগ যুগ ধরে থাকবা, আমরা তো আমাদের তো বয়স হয়ে গেছে আর কয়দিন আছি, আজ আছি কাল নাই। তো তোমার প্রত্যাবর্তন উপলক্ষে তুমি যদি আমাদের একটা গান শোনাও, গান শুনে আমরা একটা বিরতিতে যাবো, একটা গান হয়ে যাক তারপর এসে
প্রত্যাবর্তন উপলক্ষে।
প্লিজ একটা রিকোয়েস্ট করি, মানে তারেকের গান করো না, আমাদের শ্রোতার বয়স কম, ওদের কষ্ট দিও না, এটা শিশু নির্যাতন হয়ে যাবে।
তারেক কিন্তু প্রচুর পপুলার হয়ে যাচ্ছে এই শোয়ের কারণে।
একদম একদম। কোনটা করবো
মঞ্জু ভাই, রেডি?
মায়া করতে আমি তারে সাধিব, গোপনে বিরহ রে বাঁধিব, বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী, মায়া বন বিহারিণী হলিনী গহন স্বপন সন
ভালোবাসা সেই সোনার হরিণ যে মায়ার নামে একটা বনের মধ্যে থাকে, এবং তাকে ধরতে চাওয়া, তাকে পেতে চাওয়া, তাকে সোনার শিকলে বাঁধতে চাওয়া হচ্ছে অকারণ একটা চাওয়া, এবং সে কখনোই ধরা দেয় না, এবং কখনোই ধরা দেয় না জন্যই আমরা তাকে দূর থেকে দেখি, দূর থেকে তাকে আমরা দেখি, দূর থেকেই আমরা তার সাধনা করি, এবং সে সহজেই ধরা দেয় না জন্যই যখন আমরা তাকে পাই মনে হয় না জানি কি পেয়েছি, না জানি কি পেয়েছি। আমরা পেয়েছি লিমিকে, লিমি আমাদের আবার আমাদের মাঝে ফিরে এসেছে, অনেক ধন্যবাদ। লিমির সঙ্গে আমরা অনেক কথা বলবো, ব্যান্ডি আছে, ব্যান্ডিরা অনেক গান শুনবো, অনেক আড্ডা হবে ছোট্ট একটা বিরতির পর। তোমরা শুনছো মেন্টস,
আপনাকেও কি আবার শোনা যাবে?
হ্যাঁ, আমাকে শোনা যাবে আশা করি।
সেটা মিস গেল তো,
না এটা বললে আবার অনেকে রেডিও অফ করে দিবে, এটা বলা যাবে না, বুঝছেন না?
ঠিক আছে, আমরা অপেক্ষা,
বা এটা আপনি বলতে পারেন আমি হয়তো নাই, এটা যেতে পারে যে আমাদের টিআরপি বাড়তে পারে, ঠিক আছে, আমি হয়তো নাই। হ্যাঁ ঠিক আছে, ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসছি।
প্রেমে বন্দী কোন ক্যামেরায় গ্রীষ্মের পরন্ত বিকেল তুমি অথবা বর্ষা আকাশে মেঘের আলোয় লুকিয়ে থাকা ওই রোদ তুমি তোমার মেঘ কাল চোখের ভাষা আর ভেজা চুলে গোলাপি ওই ঠোঁটের মেল কুনিতে রং তুলিতে আধা আমার অবসর বিকেল সব তুলনা
তোমরা শুনছো মেন্ডস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছি আমি রাজীব, রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে আছে মঞ্জু ভাই, আছে লোবান ভাই,
আপনি বলেন খাও মেন্টস ক্যান্ডি, সাথে আছে ব্যান্ডি,
খাও মেন্টস ক্যান্ডি, আমাদের সঙ্গে আছে ব্যান্ডি, এবং আমাদের সঙ্গে আছে মনির, আমাদের সঙ্গে আছে জাহিদ, এবং আমাদের সঙ্গে এমন একজন আছে যে আমাদের যে অতিথিকে আমরা মোটামুটি তিনি নিজেও বিদায় টিদায় নিয়ে আবার ফেরত এসেছেন।
এটা শুধু অতিথিকে দোষ দিলে হবে না, আপনি নিজেও
জাতির দাবি, জাতির দাবি,
কান্নাকাটি করলেন অনেক, আমি এতক্ষণ তো খালি আপনার লেকচার শুনলাম, হ্যাঁ আমি বলার সুযোগ পাইনি,
এমন আমি ইফতারিতে এমন খাওয়া দিছে সেটা না ডিস্টার্ব করতে,
বিষয়টা তা না, বিষয়টা
ডাউনলোড হওয়ার পরে মনে হয়
আমি এতক্ষণ শুধু রাজীব
ভাই আমার মনে হয় ব্রেকে ডাউনলোড
আমি আপনার
কি আমি অফ যাবো
না, প্লিজ বলেন
না, আমাকে তো আপনার আপনারা এতই বলা,
আমি আপনার পক্ষে
রাজীব ভাই তো নন স্টপ বলেই যাচ্ছে যে লিমি এই সেই হ্যান ত্যান কাটাকাটি করতে করতে চলে গেল, এই হইলো সেই হইলো অনেক কিছু বলতে বলতে, মানে আপনিই তো স্টার্ট করছিলেন প্রথম কান্নাটা তো স্টার্ট করলেন আপনি,
আমি আপনার আরো ইনপুট দিই, আপনি বলেন যে লিমিট একবার বিদায় নিছে, আপনি তো এই গত দুই বছরে
এবং আপনি বারবার এটাও যোগ করতেছিলেন লিমি বোধহয় আমাদের আবারও আসতে হতে পারে এই সেই, মানে আপনি সুযোগটাও রাখতেছিলেন আবার বিদায়ও নিচ্ছিলেন
না, আমি জানি রবি, আমি তো রবি ভাইকে চিনি, রবি ভাইকে চিনি,
রবি ভাইকে শুধু চিনেন না আপনি, জাহিদকেও চিনেন আপনি, এবিসি রেডিও চিনেন আপনি, মেন্টোস বাতি জ্বালাও চিনেন, দ্যাটস ওয়াই আপনি এমন সিস্টেমে বিদায়টা নিছেন যে আপনি আসলে যাতে
হাতে রেখে না, হাতে রেখে,
হাতে রেখে, আমি ছিলাম না তো, লিমি তো বুঝে না এই বিষয়গুলো, ওর মতো
স্টাইলেও
নিয়ে
নিছেন, আর আমি ছিলাম না তো, ব্যাপারটা হচ্ছে আমি ছিলাম, তাহলে একটা ব্যালেন্স হতো।
আচ্ছা আমি তাহলে স্বীকার করি আমি হচ্ছি সেই রকম অতিথির মতো, ধরেন আছে না লতায় পাতায় আমার চাচার মামা শ্বশুরের ছোট ভাইয়ের খালাতো বোনের স্বামীর ছোট ভাই, ধরেন আমাদের বাড়িতে বাড়িতে আসছে, বুঝতে পারতেছেন, আমার চাচার ছোট ভাইয়ের শ্বশুরের খালাতো ভাইয়ের মামাতো বোনের জামাইয়ের ছোট বোনের ভাসুর,
নিজে কি বলছিস এটা নিজেই ভুলে
গেছি, তারপরও মনে হয়
এরকম গেস্ট আসলে, এরকম গেস্ট আসলে আমাদের সমস্যাটা কি হয়, আমরা যারা ঢাকায় থাকি এমনিতে খুব ছোট বাসা নিয়ে থাকি, আমরা মুখে বলি আরে আসছে, আমি চিনতেছিলাম
না, যেরকম আমাদের এক সময় যেটা হইতো যে আমরা খুলনায় ছিলাম ওই সময়, তখন মেহেরপুরের মানে মেহেরপুর ডিস্ট্রিক্টের মানুষ হইলেই হয়েছে আর কি, আর আপনার বাড়ি কোথায়, মেহেরপুর মানে
এটা হয়, এটা আমাদের যখন রংপুরে বাড়ি ছিল আমাদের গ্রামের বাড়ি, এবং শহরে তো অনেক কাজ থাকে, ধরেন আইন আদালতের কাজ, অফিস আদালতের কাজ,
যেহেতু বিভাগ খুলনা ওইখানে সব কাজ ছিল মানুষের, ওরা সবাই আসতো ডাক্তার দেখাইতে, আসতো সবাই মোটামুটি,
এবং আসাই ধরেন আমরা চিনতেছি না,
এটা কিন্তু একটা কমন জিনিস, ডাক্তার দেখাতেই আসবে এবং আসলে একেবারে চোদ্দ গোষ্ঠী যা আসতে সবকিছু নিয়ে চলে আসলো ডাক্তার দেখাতে,
এবং আসলে আমরা ধরেন চিনতেছি না, এখন চিনতেছি না এটা তো বলা যাবে না, এটা তো টেকনিক্যাল প্রবলেম, সে তখন বলতেছে আরে আমাকে চিনলা না বাবা, আমি তোমার চাচার অমুকের তমুকের দিয়ে বলে, আত্মীয়তার সম্পর্ক এত লম্বা আমি তো বুঝতে পারি না, তাকে আমি ভাই ডাকবো না চাচা ডাকবো না দাদা ডাকবো, আমার কি হয় সম্পর্কে, এবং এই ধরনের আত্মীয় যেটা হয় এবং সে আয়সা জমায় টমায় সব দখল করে ফেলে বাসার, এমনি আমরা ছোট বাসায় থাকি, এবং যেটা হয় ধরেন সে দশ বারো দিন থাকার পরও তারপর সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে আমি যাচ্ছি, বাবা তোমাদেরকে অনেক ডিস্টার্ব করলাম, আমিও বুঝি তোমরা ঢাকায় থাকো,
অতিথি কব যাওগে নাকি,
হ্যাঁ অলমোস্ট সেম ওই মুভিটার গল্প, যে আমিও বুঝি অনেক ডিস্টার্ব করলাম বাবা মা তোমাকে অনেক ডিস্টার্ব করলাম, ঠিক আছে থাকো তোমরা ভালো সুখে শান্তি,
না এ আর কি আবার আসবেন,
তখন তখন
তারপরে কথা হয় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে,
তখন আমরা বলি, হ্যাঁ আমরা বলি যে কি বলেন চাচা
তাড়াতাড়ি
আপনি ছিলেন খুবই ভালো লাগছে, আর মাত্রই দশ বারো দিন হলো কেন যাচ্ছেন চাচা, প্লিজ থাকেন না আর কয়টা দিন থাকেন, এখনো তো চিড়িয়াখানায় দেখা হলো না,
কিছুই দেখা হয়নি,
এবং জাস্ট বলছি কি বলি নাই,
ব্যাগটা রেখে দিল
বাবা এত করে বলতেস,
আর কয়েকটা দিন থেকে
আর কয়েকটা দিন থাকি, তো এই লিমিট এরকম হয়েছে, এবং মানে এটা আসলে মানুষের না, আমরা ছোটবেলায় কি হয় মঞ্জু ভাই, কারণ খুব রাগ করছি বাড়িতে এবং ঘোষণা দিলাম ভাত খাবো না, সেদিন আবার যেদিন ঘোষণা দিই ভাত খাবো না সেদিন বাড়িতে সবচেয়ে ভালো
গরুর গোশ,
হ্যাঁ সেদিন ঘোষণা দেয় আমি ভাত খাবো না, তোরা পাইছো কি আমাকে খাবোই না আমি আজকে ভাত, আমাকে খুন করে ফেললো আমি ভাত খাবো না, এবং সেই দিনে ধরেন রাগমাগ করে জাস্ট বিছানায় বালিশে কাই থইছি, হঠাৎ করে নাকে দেখা যাচ্ছে ভুনা মাংসের ঘ্রাণ, এর মধ্যে মা একবার দুবার এসে বলবে বাবা রাগ করিস না বাবা আয় খা, না না আমি খাবো না বলছি না খাবো না জীবনে খাবো,
এবারের মতো কিন্তু বলতেছি দু একবার রিমাইন্ডার,
এইবার আর বলতে আর কিন্তু বলবো না, না তুমি আর পাঁচশো বার বললাম খাবো না, যাও যাও এবং সত্যি সত্যি মা চলে যায় এবং তখন রান্নাঘরে খুবই চমৎকার একটা রান্না হয় এবং মাংস হয়তো খুব নিয়মিত
ভাই বোন ভাই আপনাদের নিশ্চয়ই ভাই বোনরা এসে আজকে যা রান্নাটা
যা রান্না হইল
সেইরকম খাইলাম
ভয়ঙ্কর ভয়ঙ্কর আমার
আমি কারো রে ছোটবেলায় কখনো বলতাম না রাগ করে যে আমি খাবো না কারণ আমি জানি আমি কথা বলে কেউ এসে একবার বলবেও না যে মা আসো খেয়ে নাও আমি কখনো বলতাম না যে আমি খাবো না আমি সব
খাবো রোজার মাস তো যখন আমি প্রথম রোজা রাখছি যেদিন এমনিতে আশেপাশে ইফতারি দেওয়া হয় সবার বাসায় টাসায় দেওয়া হয় ওই দিন আমি আম্মাকে আম্মা আজকে আর কাউকে ইফতারি দেওয়ার দরকার নাই মানে সবগুলো এটা আম্মা এখনো বলে গত কয়েকদিন আগেও বলতেছিল যে তোর মানে ইফতারি বানাইতে গেলেই আর কি ওইটা মনে হয় যে মানে তুই সব খাবি এরকম একটা ব্যাপার যে কাউকে দেয়া লাগবে না আজকে আজকে আমিই খাবো
এটা হতো না যে বাসায় কেউ যদি রোজা থাকতো ছোট কেউ ছোট সদস্য যদি বাসায় রোজা থাকতো তাহলে সেদিন স্পেশাল কোন স্পেশাল আরেকটা মজার জিনিস ছিল যেটা যে রোজা রাখলে রোজা রাখবো বাসা থেকে কেউ রাখতে দিবে না বলতো আচ্ছা ঠিক আছে সেহেরি খাও দিয়ে তারপরে দেখা যাবে সকালে দেখা যায় দশটা সাড়ে দশটার সময় হ্যাঁ এখন ইফতারি করে নাও তোমার একটা রোজা হয়ে গেছে তারপরে
আরেকদিনে তিনটা রোজা আর কি
আমাদের আমি জানি না এখনো ছোটবেলায় এবং আমি এখন তো আমরা আমি আমার মেয়ের জন্য যেটা খুব মিস করি আমরা তো মফস্বল শহরে মঞ্জু হয়ে বড় হয়েছি আমরা প্রত্যেকে মফস্বল শহরে বড় হয়েছি মফস্বল শহরের আমাদের প্রত্যেকের বাড়ির সামনে একটা আঙিনা থাকতো এই আঙিনা আমি এই প্রতীকী অর্থে এই জন্য বলতেছি
সামনে পিছে আশেপাশে
উঠানের মতো
একটা আমরা আমি জানি না ঢাকা শহরে আপনার লাস্ট কবে চাঁদ দেখছেন মানে মঞ্জু ভাইয়ের
আমি গত বছর দেখছি
আমি আমি সেকেন্ড রোজার দিন
দেখলাম
রোজার দিনে চাঁদ তো আমরা অনেকে হ্যাঁ ঢাকা শহরে নাকি দেখাই যায় না এত পলিউশন ঢাকা শহরে আমি এটা আমার আফসোস হয় যে এখানে আমরা আমার মনে আছে যে প্রত্যেকটা রমজান মাস আমাদের জন্য একটা রোমাঞ্চকর একটা শৈশবের রোমাঞ্চকর একটা শৈশব ছিল আমাদের রমজান মাসটা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম রমজান কবে আসবে বেশ কয়েকটা কারণ
সুন্দর একটা গন্ধ ছিল কিন্তু খেয়াল করবা ওই গন্ধটা কিন্তু এখন আর নাই মানে পহেলা রমজানের যে একটা গন্ধ রোজা রোজা একটা ভাব সেই জিনিসটা নাই আর চাঁদ না দেখলে রোজা রাখা যাবে না
মানে চাঁদ দেখার
কোন ফিলিংস নাই রোজা রাখার বা চাঁদ না দেখলে ঈদের কোন ফিলিংস নেই
ওরকমটা আমাদের ছিল না কিনা মনে নেই কিন্তু চাঁদ দেখার যে একটা মজা
পটকা ফুটানো চাঁদ দেখবো পটকা ফুটাবো ঠাস ঠুস করে এই ছাদ থেকে ওই ছাদে জিজ্ঞেস করবো যে আই কোন দিকে চাঁদ উঠছে কে দেখতে পাচ্ছে ওই যে ওই যে হ্যাঁ বাঁশের উপরে বা রডের
অনেকে না দেখেও বলতো
হ্যাঁ সবাই দেখতেছে
সবাই কেন
দেখবো ইনফ্যাক্ট আমার সঙ্গে বেশিরভাগ সবাই চাঁদ দেখে চাঁদ কই আমি হাসি
খেজুর গাছের পাতার ফাঁক দিয়ে তাকা ওই যে আরে বেটার দিয়ে দেখিস না কিন্তু
দেখে নাই আমার ধারণা ওইখানে ভিড়ের মধ্যে আরো বেশি
এবং মজার ব্যাপার
ওটা খুবই সূক্ষ্ম চিকন একটা চাঁদ দেখা যায় তো ওটা সবার চোখে না পড়ার এই কথা
আমি গত বছর রোজার সময় মোটামুটি ঢাকায় আসার পরই মানে ঢাকায় আসার তো প্রায় 12-13 বছর হয়ে গেল
কি বলো তোমার বয়সই
মায় বলে আরো কম
আমি অনেক ছোট বাবু
না তাই তো আমি ভাবতাম তোমার বয়সই 12-13 বছর তুমি দাবি করছো ঢাকায় আসে তোমার 12-13 বছর
মানে ঢাকায় সব জন্মই হয়েছে
আচ্ছা হ্যাঁ তা বলো
তো এতদিন পর আর কি চাঁদ দেখার সুযোগ হয়েছে হ্যাঁ আমি ছাদে উঠলাম চাঁদ দেখতে
আমি তো আমি তো স্টুডিওর মধ্যে ওটা চাঁদ দেখতে পাচ্ছি
জানি তো
কালারফুল
চাঁদ সবাই দেখতে
চাঁদ আছে তারা আছে
চাঁদ না ফাঁদ হ্যাঁ বলো
তো রোজার চাঁদ দেখতে উঠছি
সানগ্লাস হবে মানে এত কাছ থেকে কোনো চাপ দেখি নাই তো সানগ্লাস হবে একটা অ্যানিমাল সানগ্লাস
চোখে ধাঁধা যাচ্ছে চশমাটা
আমি একটা গান গাবো নাকি চাঁদে দেখো নিজেকে আমরা লিমিটারটা ওই আমরা অফ এয়ারে মাঝখানে ব্রেকে কথা বলছিলাম লিমিটারটা গান নিয়ে লিমিটার লিমিট ছোটবেলায় তার ইয়ে গান ছিল অঞ্জলি লহ মোর সঙ্গীত বাংলাদেশে এই গানটাই সবসময় করতো আমার কাছে মনে হইতো লিমির দুইটা ব্যবহার কমন ছিল একটা হচ্ছে সে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যাই হোক না কেন ওর গলা একটা মাফলার পেঁচানো
গলা যদি নষ্ট হয়ে যায়
হ্যাঁ সবসময় মাফলার পেঁচানো আছে সবুজ রঙের
শুধু শুধু মাফলার না আমি শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই গরম পানি খেতাম
বাহ গলার যত্ন,
গলার যত্ন।
এবং ও যখন
কখনো বৃষ্টিতে ভিজতাম না,
অঞ্জলি লহমর সঙ্গীতে গানটা করতাম আমার খুব কষ্ট হইতো, কারণ সে গানটা এইভাবে গাইতাম আমি বলতেছি অঞ্জলি লহমর
কখনো
আমি কাঁপতেছে কেন মেয়েটা, এটা এত ঠান্ডা। পরে বুঝছি যে ক্লাসিক্যাল মিউজিক ব্যাপারটা যে আপনি যত কাঁপাইতে পারবেন। আমি প্রথমে ভাবতাম যে লিমিট খুবই ঠান্ডা লাগছে, একে তো মাফলার আছে, তারপর সে গান গাইছে
কম্বল নিয়ে যে জড়ে দিতেন নাকি গায়ে।
আমার ইচ্ছা হইতো আমি যদি কম্বল হয়ে যেতাম, ও আমার,
তার শুধু ইচ্ছাই হইতো, ইচ্ছাই হইতো, ইচ্ছাই
এটাই তো চাচ্ছে লিমি বারবার, কেন ইচ্ছা
হইতে 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 এত বড় হয়ে গেছে,
মানে লিমি আর অদর্য,
এত ইচ্ছা কেন বাস্তবায়ন করো।
ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন ঠান্ডা কালের চাদর হইলা।
আচ্ছা একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমার কাছে প্রচুর ইনবক্স আসে যে রাজীব কি সত্যি সত্যি আপনাকে পছন্দ করে, আপনাকে ভালোবাসত, তো এটার উত্তর,
হ্যাঁ
এটার উত্তর সরাসরি দেওয়া উচিত
আপনাকে।
আমি কিন্তু কোন উত্তর দিই না,
কেন উত্তর দাও
আপনি এখন সরাসরি বলবেন আপনি কি সত্যি সত্যি।
আচ্ছা আমি তোমাকে বলি, তোমাকে যদি
শুনেন,
তুমি কি ফাইনাল আমি করো না
সিরিয়াসলি,
যদি এই শো তারেক শুনে থাকে তাহলে আমি অবশ্যই লিমিকে ভালোবাসি, ডেফিনেটলি ভালোবাসি। যদি আমার বউ শুনে থাকে, বিশ্বাস করো মা আমি ভালোবাসি না এসব। গোপাল ভাড় বলছিল
আপনি ভালোবাসতেন কিনা সেটা হচ্ছে,
গোপাল ভাড় তার গরু খুঁজে এসে বাসায় ক্লান্ত হয়ে বলতেছে ভাই পানি আন বদনা খাই, বউ খেপে খেয়ে বলছে নিজের ছেলেকে ভাই বলতেছো তুমি, আচ্ছা ওইটা না বুঝলাম ভাই বলতেছো, পানিকে বদনা আর বদনাকে পানি, কেউ পানি আনো বদনা খাই বলে না, বলে বদনা আনো পানি খাই। গোপাল ভাড় বলতেছে অমন সাধের গরু হারাইলে এমনই হয় মা। আমার হয়েছে এই শো যখন বউ শুনে আমি জাস্ট বলি মা শুনিও না মা, এই শো তোমার জন্য না, এই শো যদি তারেক শুনে থাকে আমি ডেফিনেটলি লিমিকে ভালোবাসি, অবশ্যই লিমিকে ভালোবাসি।
থাকলো না সেটা প্রশ্ন না,
তোমাকে যদি তোমাকে
চাপাগুলো আপনি ছাড়েন, হ্যাঁ আপনার প্রথম দেখা এই সেই হ্যান ত্যান অনেক কিছু,
হ্যাঁ জাতি জানতে চাই,
আপনি চাপা নাকি আপনি সিরিয়াসলি তাকে মানে তার প্রেমে পড়ছিলেন কোন সময়?
আপনি কি পাস্ট টেন্সে বলছেন আমি তাকে ভালোবাসতাম কিনা? ডেফিনেটলি আমি তাকে ভালোবাসতাম, অবশ্যই তাকে ভালোবাসতাম। আপনি যদি আমাকে প্রশ্ন করেন এখনো ভালোবাসি,
আমি এখনো বিষয়ে যাব না,
প্লিজ করেন
এটা করব
না, আপনিও বুঝেন আমিও বুঝি না,
এই প্রশ্ন করব না আমি,
টেকনিক্যাল ব্যাপার সব করে।
তবে জাহিদ যদি ঠাস করে পাঁচ সেকেন্ডের জন্য আমার মাইকটা অফ করে দেয়, এটা প্রচুর আমার মাইক্রোফোন অফ হয়েছে আমি বলতে পারি অফ এয়ারে,
বন্ধ করে দিছে।
দেখ মাঝখানে আমি অনেক কথা বলছি যা শোনা যায়নি, অন এয়ার হয় নাই, জাহিদ অফ করে রাখছিল। তো আমরা ছোটবেলার রোজার কথা বলতেছিলাম, আসলে আমি জানি আমাদের শো অনেকে শুনতেছে রাত জেগে সেহরি করে, মানে আমাদের শো শোনার পর সেহরি করে তারপরে ঘুমাবে। আমরাও ইনশাল্লাহ মঞ্জু ভাই নতুন বেতন পাইছে, মঞ্জু ভাই আজকে আমাদেরকে আল রাজ্জাককে খাওয়াবে।
কেন মঞ্জু ভাই খাওয়াবে?
আপনি আমাদের বড় ভাই,
শোর প্রোডিউসার কে? হু ইজ দ্য প্রোডিউসার?
জাহিদ শিপ অব দি ক্যাপ্টেন, হু ইজ দ্য শিপ অব দি, ও না মানে ক্যাপ্টেন অব দি শিপ।
রোজা খুবই কঠিন যাচ্ছে, খুবই দীর্ঘ হয়ে যাচ্ছে।
হ্যাঁ আমরা যখন ছোট ছিলাম তখন কি সুন্দর পিচি পিচি সময় ছিল না,
ছোট সময় এরকম
পানি খাইবে
না, না রোজা মনে হয় একটু লম্বাই ছিল,
লম্বা।
আমার মনে আছে আমি যখন রোজা ছিলাম শীতকালেই রোজা হতো, সবসময় শীতকালেই রোজা হতো, আমি গরমের সময় কখনো রোজা করি।
সেটাও
মা বাবার সাধারণত বাচ্চাদেরকে শীতকালেই রাখতে এনকারেজ করতো, কারণ দিন ছোট হয়ে তো।
এবং এটাও মজার মনে আছে যে সেহরিতে যখন উঠতাম বিছানা ঠান্ডা হয়ে যাবে দেখে লেপ দিয়ে ঢেকে রাখতাম,
ছিল
প্রথম রোজা,
প্রথম দিকে
খুবই
বয়স তো কম না একেবারে,
না সেটাই সেটাই। এবং তখন
অজু করতে যে পানি খেয়ে ফেলতাম বেশিরভাগ সময়, এরকম হয়েছে
প্রবলেম হইতো যে ছোটবেলায়, একদম ছোটবেলায় রোজা রাখাটা।
এবং পুকুরে গোসল করতে যায় দুই ঘন্টার আগে উঠতাম না পানিতে,
একটু শান্তি লাগতো,
অনেকক্ষণ গোসল করতাম।
ছোটবেলায় রোজা রাখার প্রথম এটা হয়তো যে বন্ধুদের মধ্যে প্রথম কেউ না কেউ রোজা রেখে ফেলতো, কারণ একদম ছোটবেলার কথা বলতে তখন হয়তো আমাদের বয়স পাঁচ ছয় বছর, একদমই ছোট। এবং বন্ধুদের মধ্যে প্রথম কেউ রোজা রাখতো এবং তখন আমাদের মধ্যে ও রেখে ফেলছে, এখন আর রোজা না রেখে উপায় নাই। এবং তখন আমরা একটা পর্যায়ে গিয়ে ধরেন 15-20 রোজায় গিয়ে আমরা হিসাব করতাম তুই কটা রোজা রাখছিস, সে বলে আমি 5টা রোজা রাখছি, আমরা তখন বলতাম আমি 6টা রোজা রাখছি, যে বেশি রোজা রাখতো তার বেশি ক্রেডিট ছিল। এবং প্রবলেম যেটা হইতো যে দুপুর বেলা থেকে আর পারা যাইতো না ভাই, বারবার শুধু ঘড়ি দেখতাম ঘড়ি দেখতাম, এবং আশ্চর্যজনক বিষয় ওই সময় ঘড়ির কাটা আগাইতই না, খালি বলতো কি ব্যাপার একটু আগে দেখলাম 3টা বাজে এখন দেখতেছি 2:58 উল্টা দিয়ে যাচ্ছে কি হবে ঘড়ি। তবে আসর থেকে আসর যখন হইতো তখন তো কিন্তু একটা অদ্ভুত আনন্দ একটা ফিল যে আমি সারাদিন যে আরেকটা বলে রাখি যে মনে হইতো যে আমি সেটা ভাবতাম যে খাটের তলে গিয়ে খাবো, যে ওইখানে গিয়ে খালি কেউ দেখবে না,
আমার কোনোদিন এরকম হয়নি।
আমি ভাবতাম যে খাটের তলে গিয়ে খাবো চুপচুপ করে, তখন মানে প্রথম খুব একদম ছোটবেলায় খুব ছোটবেলায় তখন বাবা মা বুঝাইতো যে তুমি যে রোজা রাখতেছো আল্লাহর জন্য রোজা রাখতেছো এবং আল্লাহ সব জায়গায় দেখতে পারে। এটাও কিন্তু একটা মানে রোজা তো শুধু না খেয়ে থাকা না লোবান ভাই, একটু আমরা বলি যে রোজা কিন্তু শুধুমাত্র না খেয়ে থাকা না, রোজা হচ্ছে কিছু
সবকিছু রোজা
সবকিছু মিলে আপনার, সেটা হচ্ছে আপনার শুধু ক্ষুধার কষ্ট উপভোগ করা না, সেখানে হচ্ছে আপনি আমরা রোজা যখন থাকি তখন আমরা নির্দিষ্ট কিছু সারাদিনে কম কথা বলি,
অনেক কিছু প্র্যাকটিস আসলে
অনেক প্র্যাকটিস রাইট, আমরা সত্য
কথা বলি, রোজা আছে, কানের রোজা আছে, নাকের রোজা আছে, সবকিছু
মানে সব খারাপ প্র্যাকটিস গুলার থেকে দূরে থেকে ভালোর প্র্যাকটিসে যাওয়ার
ভাগ্যিস মেন্টসটা 12টার সময় হয় রাতে,
এবং এ কারণেই আমরা এটাকে বলা হয় সিয়াম সাধনা, সিয়াম সাধনা বলা হয় মানে এটা সাধনার মতো। এবং জাস্ট ভাগ্যের ব্যাপার, হয়তো কে জানে যে সামনের রোজা আমরা পাবো কিনা, আমাদের মধ্যে অনেকেই পাবে না, আমরা আশা করবো যে আমরা ইনশাল্লাহ আমাদের বাবা মাও আমাদের আমাদের যারা বুজুর্গ আছেন অনেক বয়স্ক তারাও আরো আরো দীর্ঘায়ু হন এবং আরো অনেক রোজা ইয়ে করেন
সবাই, এটা মিস যেন
না হয় আমাদের জন্য বড় পাওয়া এই রমজান মাস। এবং যেটা বলতেছিলাম যে আমাদের যখন আসরের ওয়াক্তে এসে একটা অদ্ভুত আনন্দ কাজ করতো যে এই প্রথম
রাইট
আমি যে কষ্টটা করলাম সেই কষ্টটা ধীরে ধীরে ফল দিতে শুরু করতো,
তখন হচ্ছে ওই যে বিভিন্ন ভাজা পোড়ার গন্ধ আসা শুরু হইতো যে ইফতারের টাইম বোধহয় আগে আসতেছে, এই ব্যাপারগুলার যতগুলা পিচ্চি পোলাপান একসাথে থাকতাম আর কি রোজায়, সবাই ওই সময়টা
ইফতারের আশেপাশের টাইমটা
ইফতারের আশেপাশের সময়ে সবাই ওই যে খেলাধুলা নিয়ে এক ধরনের ব্যস্ততা, আবার মানে ওই সময়টা বেশ মোটামুটি দ্রুতই কাটতো আর কি, ওই লাস্ট
আসরের একটু আগে থেকেই আমাদের আবার অনেকগুলো লজিং হুজুর থাকতো, হুজুর ওনারা আসতো ইফতার নেওয়ার জন্য, কেউ খাওয়ার জন্য, কেউ থাকবে ওই পর্যন্ত ইফতারি করে যাবে, মজা ইফতার মানে ওই সময়
ইফতারি সময়
করতাম, সেটা হচ্ছে ওই আমাদের ওইখানে সাইরেন বাজতো ইফতারি।
হ্যাঁ ঢাকা শহরে, ঢাকা শহরে আমি দুটো জিনিস মিস করি মঞ্জু ভাই, একটা হচ্ছে আগের আমি যে জায়গায় ছিলাম ওখানে ওই কাফেলা যেটা ছিল, কাফেলা আমাদের এলাকার কাফেলা অন্য টাইপ ছিল, এখানে যেমন আমাদের মাইক ব্যবহার করা হইতো, রংপুরে মনে আসছে আমি আপনাদের খুলনা কি রংপুরে রিক্সার মধ্যে মাইক লাগানো হইতো এবং ওরা ধরেন একটা কি দেড়টা বাজে যখন খুব সুন্দর করে গান করতে এবং সুন্দর করে বলতো যে আপনারা জাগুন সেহেরি করুন।
আমার মনে আছে আমাদের পাড়াতে কিন্তু এসে দরজাতে পর্যন্ত নক করতো,
দরজায় নক করার ব্যাপারটা ঢাকাতেও আছে মোটামুটি কাফেলাটা, কিন্তু রংপুরের কাফেলার আমি সবচেয়ে যেটা মিস করি অদ্ভুত সুরে মাইকে যেটা বলতো যে আপনারা জাগুন সেহেরি করুন রাত এতটা বাজতে চলল, এবং সে একটু পরপর ঘড়ির আপডেট দিচ্ছে যে প্রতি বছর
এত মিনিট আছে,
আমরা অমুক সংগঠনের পক্ষ থেকে বা অমুক মসজিদের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবার আপনাদেরকে
কাফেলার সাথে আমরা আমি নিজেও গেছি ছোটবেলায়,
আমরা ওইটা ওইটা বলছিলাম এটা চাই একটা
সেটা একটা জেনারেশন, হ্যাঁ একটা জেনারেশনের অনেক জোরে তো ইফতারির আগে করতাম কি আমরা নিজেরাই মুখ দিয়ে সাইরেন বাজাইতাম,
এই কাজটা অনেক
প্রায় করতাম এটা যাতে মানে সবাই
সাইরেন
বাজতেছে মনে করে।
ঢাকা শহরে সাইরেনের কালচারটা নাই, চট্টগ্রামে আমাদের অনেক শ্রোতা আছে আমি জানি না,
আসলে আমাদের ছোটবেলার ওই রমজানের সময়টা আসলেই মিস করি, মানে রমজান থেকে ঈদ পর্যন্ত পুরো এক মাসের যে মজাটা ছিল যে গন্ধটা ছিল এটা আসলেই এখন আর নাই, মিসিং ঢাকাতে আসলেই নাই, এখনকার পিচ্চি পাচ্চা যারা আসছে যেমন আমার ভাগ্নি ওই তো মজা পায় না, মানে রোজা আসছে, রোজা থেকে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এসে কোচিং এ যাচ্ছে, কোচিং থেকে বাসে আসতেছে, দিয়ে তারপরে ইফতারি করে আবার পড়তে বসতে। কিন্তু আমরা যখন করছি, রোজা করছি, দেখা গেছে যে হ্যাঁ স্কুল বন্ধ হয়ে গেছে, পরীক্ষা টরীক্ষা শেষ, ওই টাইমে রোজা পড়ছে।
আচ্ছা হ্যাঁ, এইটা কিন্তু খুবই অমানবিক হচ্ছে, রোজার মাসে কিন্তু আমাদের সবার স্কুল বন্ধ থাকতো, এখন কেন খোলা থাকে?
কিছু কিছু স্কুল খোলা আছে, আসলে ঠিক কথা বলেছেন। আমরা
রোজা নিয়ে রোজার মধ্যে বন্ধ হয়ে যাবে সব,
তারপরে আমাদের রোজা পর্যন্ত তো মানে
আমাদের সময়টাই না, এমন সময় রোজা পড়তো যে ফাইনাল পরীক্ষাও শেষ, রোজাও শুরু, এইটাই
না না সব যেই সময় পড়ুক বন্ধ ঠিকই থাকতো, রোজা
বন্ধই পেতাম
সব সময়।
আমি বললাম না যে রোজার জন্য
রোজা পর্যন্ত খোলা পাইছি, তারপরে বন্ধ,
রোজার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করতাম, এই কারণে যে একটা বড় একটা কারণ ছিল যে দীর্ঘ এক মাস স্কুল যেতে হবে না, একটা ছুটি ছিল। এবং
এক মাস দশ দিন
বাচ্চারা, ঢাকার বাচ্চারা মজা কেন পায়, আমি তোমাকে আরেকটা কারণ বলি যে সন্ধ্যার দিকে যে ইফতারিটা আমাদের, আমরা যেটা পাড়া মহল্লা ইফতারিটা হইতো, বা আমাদের গ্রামেও দাদি বাড়িতে গেলে ইফতারির আদান প্রদানের একটা খুব বড় চল ছিল,
রাইট?
সেটাই তো বললাম যে আমি ইফতারি দেয়া লাগবে না, বুঝছিলাম।
এটা ঢাকায় যেটা হচ্ছে যে আমি যে ফ্লোরে থাকি, আমাদের ঠিক আছে, আমাদের ফ্লোরের প্রত্যেকটা প্রতিবেশীর মধ্যে আমাদের সম্পর্কটা মোটামুটি ভালো। আমি
তাও আপনারা ফ্ল্যাটের মালিক, সেই জন্য
ভাড়াটিয়া, সত্যি কথা, আমি যেমন ভাড়াটিয়া, আমি কিন্তু দেখি না আমার পাশে কে আছে সেটাই আমি জানি না। ইভেন পরিচিত হইতে গেলেও অনেক সময় দেখা যায় ও আচ্ছা ঠিক আছে শেষ, দিয়ে মুখের উপরে দরজা লাগাই দিত, আর কোন কথা নেই, কিছু নেই।
তবে এই রোজাটা মনে হয় আমাদের জন্য একটা সুযোগও, আমরা যারা শহরবাসী, নগরবাসী, আমরা যারা ফ্ল্যাটের ছোট্ট একটা খোপে বাস করি, এই রোজাটা হয়তো আমাদের জন্য এটাও সুযোগ যে আমরা যে প্রতিবেশীর সঙ্গে আমাদের খুব একটা ভাবের আদান প্রদান হয় না, যে প্রতিবেশীকে আমরা মনে করি হয়তো তার প্রাইভেসিতে গিয়ে আমরা ইন্টারাপ্ট করছি, কিংবা কে জানে সেই প্রতিবেশী হয়তো ভাবছে যে আমি ওদেরকে বেশি না ঘাটাই, ওদের ব্যক্তিগত ব্যাপারে নাক না গলাই, এই রোজা হয়তো আমাদের জন্য সেই সুযোগ যে আমাদের মধ্যে সেই আত্মীয়তার বন্ধন তৈরি করার। সেটা হতে পারে পারস্পরিক সেহরির সময় ডেকে দেওয়ার, যে ভাবি ঘুম থেকে উঠছেন কিনা, ইফতারের সময় ইফতারি আদান প্রদান নিয়ে হতে পারে।
হ্যাঁ, আগে কিন্তু সেহরি তো এরকম,
তবে আমরা যেটা করি আমরা অবশ্য এখনো ফোনে একজন আরেকজনকে ডাকার চেষ্টা করি,
এটা তো কি ফ্যামিলি মেম্বারদের ভিতরে হয়। আপু যেমন রংপুর থেকে ফোন দিয়ে বলতেছে যে উঠছো কিনা, উঠো,
শ্বশুর প্রতিদিন ফোন দিচ্ছে আমাকে, ভালোই লাগে, ভালোই
লাগে।
আরেকটা জিনিস যেটা মিস করি,
আপনি ফোন দিবেন রাত্রে?
এটা একটা ভালো দিক বললেন। আমার যেমন আমার বোনের, আমি তো একটা হচ্ছে যে ভালোবাসা খুব লুকিয়ে রাখতে পছন্দ করি। হ্যাঁ, আমি খুব এক্সপ্রেসিভ না ভালোবাসার প্রকাশের,
লিমিট ক্ষেত্রে আপনি
জানি না যে লিমিট আমি ভালোবাসি,
এখনো জানে না,
এখনো
কোনোদিনও
জানি
লিমিকে যে আমি কত ভালোবাসি, আমি লিমিকে কখনোই।
আচ্ছা, লিমির কি ফিল হচ্ছে এখন জানার পরে যে ভালোবাসা?
বিরক্ত, আমি হলে তো বিরক্ত।
আমি যেটা চাই যে সবাই মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করি, দেখা যায় যদি একটু মিনিমাইজ করা যায় ব্যাপারগুলো, তাই না? হ্যাঁ, সবাই থাকলাম সুখে শান্তিতে বসবাস করতে থাকলাম। না, এই রোজার একটা ব্যাপার যেটা হয়েছে যে আমি আমার ওই যেটা বলতেছিলাম, আমার বোন, একমাত্র বোন, অনেকটা অলমোস্ট মায়ের মতোই মানুষ করছে আমাকে, তাকেও খুব একটা কল দেওয়া হয় না আমার। তো সেহরির ব্যাপারগুলো হয়েছে যে প্রায় সেহরিতে আপনি যেটা বললেন, আমার বোন আমাকে প্রায় ফোন দেয়, আমিও বোনকে ফোন দিচ্ছি। রোজার জিনিসগুলো মানে শুধুমাত্র সিয়াম সাধনাই না, রোজা অনেক দিক দিয়ে আমাদেরকে,
আরেকটা ব্যাপার আছে ইফতারির দাওয়াত সবাই সবাইকে দেয়, একদিন আমার সাথে ইফতারি করেন, এটা সেটা ইফতারির দাওয়াতটাও অ্যাভেলেবেল।
আপনারা মসজিদে কখনো ইফতারি করছেন কিনা আমি জানি, আমি
বহুতবার করছি,
বহুতবার মসজিদের ইফতারি
খুব মজা, আলাদা মজা আছে
মসজিদের ইফতারটা, খুবই মজা হইতো। বিশেষ করে ওইটা হইতো কি, ধরেন ২০টা বাড়ি থেকে ইফতার আসতো এবং বড় একটা গামলায় সেই ২০টা বাড়ির ইফতার মিক্সড করা হইতো, ২০টা বাড়ির টেস্ট কিন্তু মিক্সড হইতো, এবং এইটার যে অদ্ভুত স্বাদ,
এটা আসলে মানে অনেক মজা,
অদ্ভুত স্বাদ। আমি পৃথিবীতে অনেক রকমের খাবার খাইছি, মসজিদের ইফতারের যে স্বাদ এইটা আমি কোথাও পাই নাই। এবং এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, রমজান মাসের জিলাপি, রমজান মাসের খেজুর এবং রমজান মাসের পেঁয়াজু বেগুনি, এইটার স্বাদ আর কোন মাস অন্য মাসে হয় না। রমজান মাসের আপনি জিলাপি খান,
অন্য সময় বেগুনি কিনে খাওয়াও খুব একটা হয় না ওইভাবে, পেঁয়াজু মাঝে মধ্যে হয়তো কিনে খাওয়া হয়।
এখন তাও এই যে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে পেঁয়াজিটা সন্ধ্যার সময় কেউ কেউ ভাজছে, আমরা কিনে খাচ্ছি,
কিন্তু ওই ওই টেস্টটা আসলে পাওয়া যায় না।
আচ্ছা, আমরা তো খুবই স্মৃতিকাতর, আমরা মনে হয় প্রত্যেকেই আমাদের শৈশবে ফিরে গেছি। আমরা শৈশব নিয়ে অনেক গল্প করতে চাই, আমাদের আরো একটা বিরতির সময় চলে আসছে, আমাদের ছেলেবেলায় অনেক রকম ইন্টারেস্টিং গল্পে আমরা চলে যাব। বিরতিতে যাওয়ার আগে একটা, মঞ্জু ভাই, প্রচুর লোক, প্রচুর আপনার ভক্ত অপেক্ষা করছে। আমি জানি, আমি বলে রাখি যে আমরা তো প্রত্যেকে খুবই ক্লান্ত, আমাদের শ্রোতারাও ক্লান্ত। এই ক্লান্তি নিয়েও আমরা এখানে এসেছি, যে বললাম না যে রাত তিনটার সময় আত্মীয়কে আমরা যেই ভালোবাসা থেকে ফোন দেই, সেই ভালোবাসা থেকে, সেই টান থেকে আমরা এই ক্লান্তি নিয়েও তোমাদের কাছে এসেছি। এবং আমরাও জানি সেই ভালোবাসা থেকে
আমাদের সেহরি পর্যন্ত জাগিয়ে রাখছি,
সেহরি পর্যন্ত এক ধরনের কাফেলার কাজই করছি আমরা আমাদের আওতার মধ্যে থেকে। আমাদের তো দ্য শো মাস্ট গো অন, আমাদের শো তো করে যেতেই হবে। তো অনেক পাচ্ছি যে আপনার গান ছাড়া তাদের রাতের এই জায়গাটা ঠিক সার্থক হচ্ছে না।
মানে অনেকেই বলতেছে আমরা গান না শুনলে সেহরি করব না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা ফোক গান
বলে কিচ্ছু নেই, সবই ফিরে ফিরে আসা, শূন্যতায় মাথা করে ফিরে আসে সমস্ত সংগ্রাম। যে নদী সাগরে গিয়ে মেশে, সেও কি সাগরেই ফিরে চলে যায়? সেই নদী সাগর থেকে বাষ্প হয়, বাষ্প থেকে মেঘ হয়, মেঘ উড়ে গিয়ে পাহাড়ের কাছে যায়, এবং পাহাড় থেকে সে মেঘটা বৃষ্টি হয়ে পাহাড়ে ঝরে, সেখান থেকে ঝর্ণা হয়, ঝর্ণা থেকে আবার নদী হয়। তার মানে হচ্ছে
জাহিদ মোটামুটি
হাই তুলছে, কারণ আমি খুবই হাই লেভেলের কথা বলছি।
রোজা ছিল তো,
খুবই হাই লেভেলের কথা
শুধুমাত্র বুঝতে পারছে,
তার মানে বুঝেন কোন লেভেলের কথাবার্তা,
খুবই হাই হাই লেভেলের আসলে। কিন্তু পৃথিবীতে চলে যাওয়া মানে চলে যাওয়া মানে কিচ্ছু নেই, সবই ফিরে ফিরে আসা
দিয়ে রাখছে নাকি না অফসে না
কেন আপনাকে রিভার ভয়েস দরকার?
আমার না না আমার মনে হইল সেরকম কিছু হইতে পারে যে রোজা বেশি ধরে গেছে আমার পরে ইফতারির পরে
সেটাই। এবং আমাদের কাছে আমরা আবারও তোমাদের কাছে ফিরে এসেছি বিদায় টিদায় নিয়ে, এবং আমাদের কাছে আমাদের
বারবার ফিরে আসবই,
বারবার ফিরে আসবই, তোমরা খেদাই দিলেও ফিরে আসবো হয়তো, এবং আসবই আসবই, এবং তোমরাও হয়তো ফিরে আসবে বারবার।
আমরা দুজন বারবার ফিরে যাব, আবার আসবো, আবার বলবো শুধু তোমাকে।
এটা একটু একটু লিরিকটা এদিকে এদিক করে দিলে আমাদের সোর সঙ্গে যায় যে বারবার আসবো আমরা দুজন বারবার ফিরে যাই, আবার আসবো, আবার বলবো শুধু মেন্টস খাই। আবার আসবো, আবার বলবো শুধু মেন্টস খাই। তোমরা শুনছো
ক্যান্ডি,
খাও মেন্টস ক্যান্ডি,
সাথে
আছে ব্যান্ডি, এবং তোমার সঙ্গে মেন্টস বাতি জ্বালাও। এবং আমরা আজকে রোজা নিয়ে কথা বলতে বলতে মানে হঠাৎ করে আমাদের কাছে আমাদের শৈশব ফিরে আসলো, এবং আমরা সবাই
দেখতে পাচ্ছি
একদম চোখের সামনে সিনেমার পর্দার মতো, আমাদের জীবনের সবচেয়ে ইন্ট্যাক্ট স্মৃতি হিসেবে থাকে, যে স্মৃতিটা একদম কখনোই মলিন হয় না, সেটা আমাদের শৈশবের স্মৃতি। এবং মানে চোখ বন্ধ করলেই মনে হয় যে এই তো, এবং মনে হয় যে এই তো সেদিনের ঘটনা,
সেদিনের ঘটনা,
সেদিনের ঘটনা। আপনাদের কাছে আপনাদের শৈশবের সবচেয়ে বিস্ময়কর ঘটনা কি ছিল, কোনটা দিয়ে দেখে আপনারা সবচেয়ে বেশি বিস্মিত হইতেন, মনে হইতো যে এত বিস্ময়কর মনে হইতো কেন, কোনটা ঘটনা কি মনে হইতো আপনাদের কাছে?
আমার আমার অনেক কাহিনী আছে। হ্যাঁ
বলো।
আমাদের বাসায় তখন ভিসিআর ছিল,
ছোট্ট একটা মোবাইল চিপের মধ্যে এখন দেখা যায় যে 100 GB মনে হয় আপনার মনে আছে কিনা, আগে 1.47 MB ফ্লপি ডিস্ক পাওয়া যেত, জাহিদ মনে আছে? আপনি দেখছেন জাহিদের বয়স তো অনেক বেশি, ফ্লপি ডিস্ক জমানা মানে এখন তো 60 GB বা 1 TB ছোট্ট একটা চিপ পাওয়া যায়, মানে এতটুকু চিপ, আগে হচ্ছে একটা ফ্লপি ডিস্ক পাওয়া যায়, একটু বলি আমি মানে প্রসঙ্গটা যেহেতু উঠলই, সেই ফ্লপি ডিস্ক ফ্লপি ড্রাইভে ভরানো হইতো, সেটার সাইজ ছিল 1.47 MB মোস্ট প্রবাবলি, আমি মনে নাই, মানে 1 MB, 1.5 MB কম, 1.5 MB কি করা যায়, বড় জোর আপনি একটা ওয়ার্ড ফাইল নিতে পারবেন বা একটা ছবি নিতে পারবেন মাঝারি সাইজের, সেটাও বড় কথা না, সেই ফ্লপি ড্রাইভে আপনি যখন ছবি নিয়ে আরেকটা পিসিতে ঢুকাবেন, প্রথমে যেটা হবে ফ্লপি রিড করে না। এই এই প্রজন্মের আমরা ছিলাম যে লিমি ভিসিআর এর কথা বলতেছে, যে ভিসিআর ছিল হচ্ছে আগে বাসা বাড়িতে যে সিনেমা দেখাইতো,
সিনেমা
ক্যাসেটের মধ্যে থাকতো, এবং আমার ধারণা এই কারণেই অনেকটা দেখতে ক্যাসেটটা দেখতে অনেকটা বইয়ের মতো ছিল, যে সিনেমাকে হয়তো লোকজন বই
বই
আজকে একটা বই দেখছে,
বাংলা বই দেখছি, কলকাতার বই দেখছি, হিন্দি বই দেখছি, এটাই
বই দেখতে যাবো
বই জীবনে। হ্যাঁ হ্যাঁ তুমি ভিসিআর
দেখছো? হ্যাঁ ভিসিআর দেখতেন, ওই যে ডাবল মুভি বেশি দেখছেন,
ফাইট ছাড়া,
ফাইট
গল্প
করছি কিন্তু এই সময় রোজা আছে হালকা পাতলা,
তবে দেড়টা বাড়িতে গেলে অনেক কিছুই ওপেন হয়ে যায়,
আমাদের এইটা হচ্ছে দুষ্ট আবার দেড়টা বাজে না, আমাদের
বাজে
বাজবে একটু পরে,
একটু পরে
আমাদের আমাদের
আমাদের আরোটা পার হয়েছে আর কি,
আমাদের প্রত্যেকের দেড়টা বাজছে, এটা আমি জানি, ঘড়িতে এখনো বাজে,
ওই তো মানে একটার পরে তো অসুবিধা নেই,
সেটা এটা আমাদের দুষ্ট আওয়ার, একটু কিঞ্চিত দুষ্টমি করা যাবে।
হ্যাঁ আমরা গল্পটা
লিমি
লোভন ভাইয়ের খুব আগ্রহ গল্পটা
লাঞ্ছিত নাকি
মানে লাইনচ্যুত,
লাইনচ্যুত
আচ্ছা ঠিক আছে,
গল্পটা বলো মানে ও যে সিনেমা দেখতো সিনেমার গল্প
না, ওই গল্পটা
সিনেমা দেখার গল্প
না, ওই মজার গল্পটাই বলতে চাইছি, সেটা হচ্ছে বাসায় সবচেয়ে বেশি আসতো মিঠুনের সিনেমা, আম্মুর
খুব পছন্দ,
আম্মুর অসম্ভব পছন্দ ছিল, সেটা হিন্দি হোক কলকাতা হোক যাই হোক না কেন মিঠু না এইবে। তা আমার মনে হচ্ছে
আমিও একটু করতে চাই, ওই সময় আবার মিঠুন বেস্ট নাকি অমিতাভ বেস্ট, এই এক ধরনের ফাইট ছিল।
যারা মিঠুনের ফ্যান ফ্যান তারা একটু জিতে থাকার চেষ্টা করছি।
মিঠুন অবশ্যই বেস্ট, সেটা মিঠুন আমাদের দাদা জন্য না, বাট মিঠুন বাংলাদেশেরই, অনেকে অনেকে হয়তো জানে না। মিঠুন
বরিশাল্লা
বরিশাল্লা পোলা 80 টাকা।
না আমি ছোট থেকে এইসব নিয়ে অনেক গবেষণা শুনছি বাসাতে, যে গোবিন্দ বাংলাদেশের, মিঠুন বাংলাদেশের, এরকম বিভিন্ন চিত্রনায়ক
বাংলাদেশের।
এটাও ছোটবেলার পার্ট,
নিজের লিরিক চেঞ্জ করছে।
আমাদের কিন্তু গল্প
গল্প থেকে লাইন।
মিঠুন কেন, মিঠুন চক্রবর্তী কেন বিশ্বের সেরা নায়ক আমি বলি, শুধু বাংলার বা ভারতের না, কারণ মিঠুন চক্রবর্তী পৃথিবীর একমাত্র নায়ক। অন্যান্য নায়করা দেখবেন গোলাগুলির সময় কোথায় শিল্ড নেয় বা আড়াল নেয়, গাড়ির নিচে দেয়ালের পাশে। মিঠুন চক্রবর্তীর একটা ছবি আমি আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো, পারলে আমরা ফেসবুকে পোস্ট দেবো। সে গুলি করতে করতে আড়াল নিচে বাইসাইকেলের পাশে। যারা বিশ্বাস করতেছে না ফেসবুকে আমরা একটু পর ছবিটা দেব। মিঠুন চক্রবর্তী পৃথিবীর সেই নায়ক যে গুলি গোলাগুলি করে গাড়ির আড়ালে দাঁড়ায় গোলাগুলি করতে পারে, সে বাইসাইকেলের পাশে দাঁড়ায় গোলাগুলি। কুড়ি ইমাজিন
আম্মু হুট করে বললো দুপুরে যে খাওয়ার সময় হয়ে গেছে, টিভি বন্ধ করো খেতে আস। তো আমি ভিসিআরটা বন্ধ করার প্রয়োজন খেতে বসলাম, তখন চিন্তা করতেছিলাম আচ্ছা ক্যাসেটের ভিতরে মিঠুন বসে বসে কি করতেছে, ওকেও তো খেতে দেওয়া হচ্ছে, খিদা লাগছে।
আমি যেটা আমি
গল্পটা কি এতটুকু
কি করে বুঝবে আপনি তাকে ভালোবাসছিলেন যে ক্যাসেটের ফিতার মধ্যে মিঠুন বসে আছে চিন্তা করে।
আমি আর লিলি যখন
আসতেছিলাম কতটাই সোজা সরল,
আপনি বলতেছেন কতটা সহজ সরল ছিল বলতেছেন আপনি, আমি ঘটনাটা বলছি। আজকে আমি আর লিমি যখন আসতেছিলাম এই গল্পটা সে আমাকে শুনে,
এই সোজা সরলতার কারণেই সে বাসের হেল্পারের হাত ধরে নামে, সে কানতে কানতে এটিএন বাংলার দুজন রান্না করে, এটা আর কিছু নয়,
সরলতার প্রতিমা।
আমরা ব্রেকের মাঝখানে, আমি ব্রেকের মাঝখানে দেখলাম ওই লোকজন দাঁড়ায় আছে,
ওই লোক দুইটার চাইতে বেশি আসে আছে লোবান ভাই, আমি দেখতেছি একটু পর পর খালি আশেপাশে ঘুর ঘুর করতেছে লিমিন, আমি বুঝলাম না কি।
আর অডিয়েন্স
আমাকে সে কয়েকবার বলছে এই অ্যাকচুয়ালি সত্যি সত্যি তোমার সাথে, তাহলে কি আজকে আমার
মানে
আচ্ছা আচ্ছা, এই জন্য লোবান ভাই আমাকে বলছে আজকে শেষ মনে হয় না, কথাবার্তা বলেন না,
হেভি আশা।
এই আমরা এই ছবিটা ফেসবুকে দিব, জাহিদ খুঁজে বের করছে, দেখেন আমরা তো রেডিও, রেডিওর অনেক বড় সুবিধা কিন্তু সমস্যাটা দেখে, মানে সমস্যা আমরা আমাদের শ্রোতাদেরকে আপাতত দেখাইতে পারছি না। আজকে আমরা ফেসবুকে আমাদের পোস্টে দিব না, আমরা আমাদের মিঠুন চক্রবর্তী পৃথিবীর একমাত্র নায়ক যে সাইকেলের আড়ালে দাঁড়িয়ে, হ্যাঁ গোলাগুলির সময় সাইকেলের আড়ালে শিল্ড নেয় বা গার্ড
নেয়, আমাদের শ্রোতাদের মিস করতে দেওয়া উচিত না।
হ্যাঁ অবশ্যই। তো আপনাদের তো ধারণা যে লিমি শৈশবে এত সহজ সরল ছিল, আজকে যখন লিবিয়ার আমি আসতেছিলাম লিমি সেম গল্পটা আমাকে বলল ভিসিআরের, সে তখনও জিজ্ঞেস করলো আচ্ছা আমাকে বলতো রাজীব, আমরা যখন সিডি আটকায় রাখি তখন ওরা ভিতরে কি করে, কম্পিউটারের ভিতরে কি করে বা টিভির ভিতরে কি করে। এখনো লিমির ধারণা যে টিভিতে আমরা যা দেখি টিভির ভিতরের মানুষই থাকে,
তাই না?
আমি জাস্ট ওকে আজকে বুঝাই বললাম যে মা রে টিভির ভিতরে লোকজন থাকে না, ওরা ওইটা আসলে সে সিরিয়াসলি আজকে সেই এত যে জ্ঞানী জ্ঞানী পার্ট নিচ্ছে আমি আজকে ওকে ক্লিয়ার করছিলাম। আমি যেটা বুঝতে পারতাম না উস্তাদ, গান গাচ্ছে না ধরো নায়ক নায়িকা গান গাচ্ছে, গান গাইতে গেলে আগের গানে ধরেন একটা ছিল নীল রঙের জামা, হঠাৎ করে পরের লাইনে দেখতেছি লাল রঙের জামা, আমি অনেক মাথা চুলকাইছি, মানে চুলকাইতে চুলকাইতে ধরেন এই যে আমার মাথায় কিঞ্চিত তাক, এটা ছোটবেলায় আমি চুলকানোর কারণে, আগের ইয়েতে দেখলাম নীল জামা পরের ইয়েতে লাল জামা, কেমনে হলো জামাটা পাল্টাইলো কখন,
আংশিক সাদা কালো ছিল তার আমলে,
এটা মানে সবারই হয়, সবাই এই কথাটা চিন্তা করছে, আমিও চিন্তা করছি বহুত, যে বাসা থেকে পালাই আসলো, আসার সময় তো ব্যাগটা কিছু নিয়ে আসে নাই, তাহলে গান গাইতে গাইতে কেমনে ড্রেস চেঞ্জ হয়ে গেল, আবার দেখা যায় অনেক সময় যে গুন্ডারা তাদেরকে ফলো করতেছে, করতে করতে নায়ক নায়িকা গান শুরু করে দিল, তো এত জোরে জোরে যে গান গাইছে গুন্ডারা তো গান শুনেই চলে
টের পেয়ে যাবে
কোথায় আছে।
আমি আমি যেটা করতাম মানে বাংলা সিনেমা ওই টিভিতে যেটা আর কি শুক্রবারে হইতো, ওই সময় মানে যখনই ভিলেনের পার্ট আসতো, ভিলেন দেখে ফেলতেছে বা মারবে টারবে, ওই সময় আমি টিভির সামনে থেকে বের হয়ে চলে আসতাম, মানে আমি নিতে পারতাম না প্রবলেম, এই প্রবলেমটা আমি আর নিতে পারতাম না, আমি বের হয়ে যাইতাম।
আমরা জানি যে আপনি বাংলা সিনেমার আপনার সবচেয়ে প্রিয় কিছু দৃশ্য আছে, এটা আমরা জানি, যেমন একটা হচ্ছে বৃষ্টি ভেজা,
ওইটা আমি ছোটবেলা থেকেই
বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, আমি গাইলেই আপনারা বাজাই দেন
আজকে রাজীব খুব মুডে,
আমি গাইলে আমি গাইলে বাজাইতে হয় না, কারণ আমার গান যথেষ্ট বাজে, আমার গানই যথেষ্ট বাজে,
এমনি বাজে,
এটা নতুন করে বাজাইতে হয় না, এমনি বাজে আমার গান। মঞ্জু ভাইয়ের আরেকটা দৃশ্য ছিল যেটা
প্রিয়,
যেই সময় নায়িকা বলে ছেড়ে দে শয়তান, হ্যাঁ, এবং
রাজীব ভাইয়ের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এইগুলো ওনার কি পরিমাণ প্রিয় ছিল,
এই কারণেই বলতে পারতেছে
নস্টালজিক হয়ে গেছে এবং চেহারার মধ্যে চিকচিক করতেছে যে একদম এই দৃশ্যগুলো তার এত পছন্দের ছিল,
যেই সময় সেই দৃশ্য, যেই সময় নায়িকা বলতো শয়তান দেহ পাবি মন পাবি না, তখন ভিলেন বলতো। আচ্ছা আপনি আমাকে বলেন পৃথিবীর কোন ভিলেন নায়িকার কাছে মন চায়? আমি অদ্ভুত ডায়লগ, পৃথিবীর সবচেয়ে অর্থহীন ডায়লগ হচ্ছে নায়িকার, শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না,
পৃথিবীর না ইন্ডিয়া বাংলাদেশ,
ভিলেন কি মন চায় নায়িকার?
না কিন্তু ভিলেন তো তার আগে ওই যে বিয়ে করার জন্য নিয়ে যায়, উঠায় নিয়ে যায় কাজী ডাইকানে, হুজুর ডাইকানে, আমার সাথে বিয়ে পড়া এক্ষুনি, ওই যে
বাংলা ফিল্মে আপনার চেয়ে মঞ্জু এক ধাপ এগিয়ে,
মঞ্জু ভাই তো মনে
হয় প্রচুর বাংলা ছবি দেখছি আমি, এটা অস্বীকার,
বাংলা সিনেমা খুবই সাইন্টিফিক সিনেমা,
এবং সবচেয়ে বেশি দেখছি হচ্ছে সালমান শাহর সিনেমা, কোনটাই মিস করি নাই আর কি, যে কয়টা
না সালমান শাহ তো
ছিল,
সিরিয়াসলি বলি সালমান শাহ ছিল হচ্ছে সময়ের অনেক আগের, মানে এখনো সালমান
সবাই স্কুল স্কুল থেকেই তো বোধ হয় শুরু, নাকি স্কুলের শেষের দিকে কলেজে ছিলাম, মানে ফ্রেন্ড সার্কেল একসাথে যাইতাম সবাই দেখতে, এবং হুমায়ুন আহমেদের সিনেমা মিস করতাম না কোনটা, এই দুইটা
হুমায়ুন আহমেদের সিনেমা তো খুব কমই পেতাম আমরা, মানে এত মানে পাঁচ বছর পর পর একটা মুভি তিনি বানাইতেন। সালমান অবশ্যই এটা বলতে হবে যে সালমান শাহ, এখন তো সালমান খানকে চেনে সবাই, আমরা চিনতাম সালমান শাহকে, সেই সালমান শাহর মাপের নায়ক আজও বাংলাদেশে আসেনি, এবং সালমান শুধুমাত্র সুদর্শন নায়ক ছিলেন না, তিনি
আর্টটা বুঝতো,
ফ্যাশন ফ্যাশনের ট্রেন্ড সেটার ছিলেন। সালমান যেবার ভিলেনকে মারামারির সময় দেখা গেল সালমান ওইবার একটা হুডি আলা জ্যাকেট পরছে, মানে একটা মাথা ঢাকনা, সেইবার যে রেকর্ড পরিমাণ বাংলাদেশে হুডি বিক্রি হয়েছে, সালমান যখন জিন্স পরে মারামারি করছে সেইবার বাংলাদেশে রেকর্ড পরিমাণ জিন্স বিক্রি হয়েছে, এবং সালমানের মুভিগুলার কাহিনী অসাধারণ ছিল, মেকিং অসাধারণ ছিল, সবচেয়ে ইম্পর্টেন্টলি সালমানের মুভিগুলোর গানগুলো আপনি খেয়াল করে দেখবেন, অসাধারণ সব গান, অসাধারণ সব গান ছিল সালমানের মুভির। একটা গান বুঝতে দুই চার লাইন হবে নাকি,
একটা গান নতুন করে আসছে না,
কোনটা বলতো,
ওই যে কেমন থেকে কেমন একটা গান আসছে না নতুন করে,
ওটা ওটা হইতে পারে
নতুন করে, ও
আমার বন্ধু
বন্ধু গো,
এটা কি নতুন করে
আসছে, হ্যাঁ নতুন
করে একোস্টিকে
করছে, একোস্টিকে
কে করছে, কে
আরো তো কত তোমাকে চাই শুধু,
এবং শাবনুরের শাবনুরের বেশ কিছু শাবনুর সালমান শাহ মুভি শাবনুরেরও কিছু, আর যেমন আমার খুব প্রিয় গান ছিল একটা এক সময় যে জ্যোতিষী গো জ্যোতিষী, মনে আছে ওস্তাদ, জ্যোতিষী গো জ্যোতিষী হাত গইনা কাও দেখি মনে মনে যারে চাই তারে পাবো কি। আচ্ছা আমরা সালমান নিয়ে আমরা পরে একদিন আমরা একটা দীর্ঘ শো করতে পারি, মানে সালমান নিয়ে একটা শো করা হতো, করছিলাম না সালমান নিয়ে, আরো করতে হবে সালমান,
একটা একটা শো করে সালমান যাবে না। হ্যাঁ আচ্ছা তারপরে আমরা অন্য অন্য প্রসঙ্গে যাই,
না অন্য প্রসঙ্গে না, ছোটবেলার গল্প করি স্যার,
ওই তো মানে সালমান আমরা তো মানে সিনেমার মধ্যে চলে গেছিলাম, তারপরে কি আর কি, আপনি আপনার প্রিয় দৃশ্যগুলোর কথা বলতেছিলেন আর কি,
আমি
শুনতে চাই
আমার প্রিয় দৃশ্যগুলোর মধ্যে যেটা ছিল হচ্ছে আমার অলমোস্ট বাংলা সিনেমার প্রত্যেকটা দৃশ্য আমার খুব ভালো লাগতো, বিশেষ করে সেই দৃশ্যগুলা যেখানে ধরেন বড়লোক বড়লোকরা খাচ্ছে, একটা টেবিলে বিশাল এক টেবিলে বিশাল রোস্ট, পুরো আস্ত একটা খাসি সিঙ্গালা খাসি, এবং খাচ্ছে গিয়ে গাব গুপ করে খাচ্ছে, এবং তার পাশে খেয়াল করে দেখবেন একটা এত হাইটের একটা মেয়ে দাঁড়ায় থাকে, তার পাশে একটা এই সাইজের একটা ভাই থাকে, আর এই সাইজের আর একটা মিনি সাইজের ছোট একটা ভাই থাকে, আমাদের মনিরের মতো যারা দাঁড়ায় দাঁড়ায় শুধু মানে রেডিওতে
ওইটাই
বড় হয়ে নায়ক হয়,
ওইটাই বড় হয়ে নায়ক হয়
এবং নায়িকাকে মনে করায় দেয় যে
এবং নায়িকা থাকে বড় লোক বাপের মানে ওই যে টেবিলে থাকে,
টেবিলে থাকে।
আমাদের জীবনটা বাংলা সিনেমার মতো এই জন্যই মনির ভাই যে নায়িকা ছোটবেলায় টেবিলে বাবার সঙ্গে আস্ত খাসির রোস্ট খায় আর নায়ক
দাঁড়ায় দাঁড়ায় ঢোক গিলে
ঢোক গিলে, কিন্তু সেই নায়িকার কাছেই সেই নায়ক ফিরে আসে, সেই নায়কের কাছেই সেই নায়িকা ফিরে আসে। এই যেই আছে
যেমন টি
যেমন
রাজীব ও লিমি
ফিরে আসতেই হবে।
আচ্ছা মানে লিমি কি কোন সময় এরকম রোস্ট নিয়ে বসছিল?
হ্যাঁ,
আর আপনি দাঁড়ায় দাঁড়ায় ঢোক গিয়েছেন
লিমিদের বাসায়? আমরা একবার লিমিদের বাসায় একবার আমরা গেলাম, আমি রকেট হ্যাঁ অয়ন মিলে গেছি। তারপর রকেটের গল্পটা একটা বলি, রকেট এই জীবনে দুইটা কাজ করছে মানে যেটা আমরা খুবই ভীষণ ভাবে আপত্তি জানাইতাম, একটা হচ্ছে ক্লাস এইট পর্যন্ত, কারণ কেমন বলি ক্লাস এইটে পড়ি আমরা, জাস্ট ইমাজিন ক্লাস এইট, নট এ ম্যাটার অফ জোক, অনেক বড় আমরা, আমরা রকেটের বাসায় গেছি স্কুল থেকে,
সেকেন্ড হাইয়েস্ট স্কুলের।
রকেট জাস্ট যেটা করলো ঠাস করে জামা কাপড় সব খুললো, খুলে হাঁটতে হাঁটতে টয়লেটে চলে গেলো। সে ছোটবেলা থেকে প্র্যাকটিস করছে
ঘরে টয়লেটে যাইতে গেলে
ঘরের মতো জামা কাপড় খুলা।
সেটা কি লিমিটের ভাষায়?
না না,
এই বলতে চাচ্ছিলাম যে লিমিটের ভাষায় গিয়ে আমরা দুইটা বিষয়ে আতঙ্কিত ছিলাম, এক রকেট কখন টয়লেটে যেতে চায়, কারণ আনফরচুনেটলি তখন আমরা ক্লাস এইট থেকে নাইনে উঠি নাই।
কিন্তু ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তাই
আলহামদুলিল্লাহ। যে সুখবর হচ্ছে রকেট লিমিদের বাথরুমে যাইতে চায় নাই, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে রকেট আরেকটা কাজ করতো, কলা আপনারা কি কেমনে খাই, আমরা কলা কেমনে খাই ওস্তাদ, কলা একটু ছাইলা তারপর একটু খাই, আর একটু ছিল আর একটু খাই, রকেট যেটা করতো
আগে খোসাটা
আগে পুরা কলা পুরা কলা ঠাস করে খুলে বলতো, তার যুক্তি হচ্ছে কলার খোসা যখন খুলে খাইতেই হবে, এটা বারবার কলার
ঠিকই আছে, এটা ভালো যুক্তি।
আমরা লিমিদের বাসায় গেছি, আতঙ্ক নিয়ে অপেক্ষা করছি রকেট কখন
বাথরুম,
তার হ্যাঁ বলে আমি একটু বাথরুমে যাব। রকেট আমাদের সেই আতঙ্ক থেকে মুক্তি দিল, আরেকটা আতঙ্কে ফেলছিল, ঠাস করে লিমিদের টেবিল থেকে একটা কলা বের করে পুরো কলাটা ছিল আর গপগপ করে খায় বলল। আমাদের শৈশবে এরকম মজার ছিল, আনন্দের ছিল। আমাদের শৈশবের আমি বলতেছিলাম যে আপনাদের কাছে আমার কাছে সবচেয়ে বিস্ময়কর যেটা ছিল চাঁদ, চাঁদ জিনিসটা আমি দেখতাম, খেয়াল করে দেখতাম, আমি যেদিকে যাই চাঁদও সেদিকে যায়, আমি যদি বামে হাঁটি চাঁদও আমার সঙ্গে বামে হাঁটে, আমি যদি ডানে হাঁটি চাঁদও আমার সঙ্গে,
যত দূর যাই তত দূরই চাঁদ।
আমি যখন বাসে যখন আমরা চড়তাম, বাস যখন খুব স্পিডে যাইতো, খেয়াল করে দেখতাম চাঁদও আমরা হাঁটার সময় খুব ধীরে ধীরে আমাদের সঙ্গে যাইতো, কিন্তু আমরা যখন বাসে বা ট্রেনে যাইতাম চাঁদও তার স্পিড বাড়ায় ফেলতো।
এবং মজার ব্যাপার হচ্ছে আমরা বাসে ঢোকার পরে চাঁদ ঠিক সেই ছাদের উপরে দাঁড়ায় থাকতো চুপ করে আর নড়ানড়ি নেই।
কিন্তু আছে না একটা, রাজীব ভাইয়ের সাথে চাঁদ যাচ্ছে আমি আবার যাচ্ছি যেদিকে সেদিকে চাঁদ যাচ্ছে,
এই জিনিসগুলো আমি ভাবতাম যে আমি আর মঞ্জু ভাই ধরেন দাঁড়ায় আছি, মঞ্জু ভাই বামে গেল আমি গেলাম ডানে, সেই ক্ষেত্রে চাঁদ কি করবে, এই জিনিসটা আমার কাছে খুব রহস্যময় ছিল। আরেকটা জিনিস আমি যেটা আতঙ্কিত থাকতাম যে ধরেন আমি নানির বাড়ি বেড়াতে গেছি, চাঁদ তো আমাকে ভোলে নাই, চাঁদ তো আমার সঙ্গে নানির বাড়িতে চলে আসছে, তখন আমি ভাবতাম রংপুরের লোক কেমনে আছে, রংপুরের চাঁদ তো নাই, আমি তো দিনাজপুরে চাঁদ নিয়ে চলে আসছি, এখন রংপুরের লোক কেমনে আছে। এই জীবনে আমাকে অনেকে ছেড়ে গেছে, এই জীবনে আমাকে লিমি ছেড়ে গেছে,
আপনাকে ছেড়ে গেছে
গেছে যেমনি হোক গেছে
না, ধরছিল কিনা,
কিন্তু চাঁদ চাঁদ এখন
প্রশ্ন ছাড়ার প্রশ্ন কেন আসতেছে
তাও ঠিক, তাও ঠিক। আমরা একটা বিরতি নিবো, আমরা কি গান কোন একটা গান ছেলেবেলার কোন গান? আচ্ছা ছেলেবেলার একটা গান আমি আপনাকে লিঙ্ক আপ দেই, সেটা হচ্ছে ছেলেবেলা আমি আরেকটা জিনিস বুঝতাম না, সেটা হচ্ছে একটা গান ছিল আমাদের সময় যে মন দেয়া নেয়া শত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল, ও ও ও হ্যালো
হ্যালো হ্যালো লাইনটা কেটে গেল।
আমি না যে মন দেয়া নেই, আমি তো খুব সহজ সরল লাজুক একটা ছেলে ছিলাম, মন যে ব্যাপারটা দেওয়া এবং নেওয়া হয় জিনিসটা আমি বুঝতাম না, কিন্তু এই গানটা আমার খুব প্রিয় ছিল, এতটাই প্রিয় ছিল যে এই গানটা আমি পুরোটাই কয়লা দিয়ে আমার নানার দেয়ালে পুরো লিখছিলাম, এবং নানা খুঁজে বের করে কে লিখছে এটা আমার আমার এত সাধের দেয়াল, মাত্র পাঁচ দিন আগে চুনকাম করাইলাম, কে লিখছে খুঁজে বের করো। ওইখানে আমি লিখছিলাম যে বন্দে আলীর শত কথার মাঝে, ওই সময় আমাদের একটা বন্দে আলীর একটা ছড়া ছিল,
আমার
আমাদের আমাদের ছোট নদী বন্দেলি দিয়ে চালানো যাবে না,
বন্দেলির আছে আছে বুঝছি, এই টাইপের
বন্দেলি মিয়ার এটা ছিল, হ্যাঁ এটা ছড়া ছিল, আমাদের ছোট নদী চালে না বেশি পপুলার মানুষের মাঝে
রবীন্দ্রনাথ।
আপনি তো ঠিক জিপিএ ৫ টাইপের উত্তর
দিলেন,
জিপিএ ৫
বন্দেলির কি ছিল কি ছিল,
যাই হোক বন্দেয়ালি আমি ভাবতাম, আমি ভাবতাম যে ওইখানে গায়ক তার প্রিয় কবি হচ্ছে বন্দেয়ালি, এবং বন্দেয়ালি যেহেতু প্রচুর ছড়া কবিতা লিখছে, এবং সেখানে লাইনটা এরকম ছিল বন্দেয়ালির শত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল। তো আমরা এই গানটা শুনি, আসলে যে বন্দেয়ালি বন্দেয়ালি না
পারি না ওইটুকুই পারি
ওইটুকুই গাই
না না হ্যালো 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 আমরা লিরিক বের করে দিচ্ছি ওস্তাদ, আমি গান পুরো গাইতে অসাধারণ গান,
আমরা ওইটুক করতে করতে ইসে যাই রেখে যাই।
নাম্বার টেলিফোনে নাম না জানা কে বললো হ্যালো, রং নাম্বার টেলিফোনে নাম না জানা কে বললো হ্যালো, বন্দে আলীর শত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল, ও ও ও হ্যালো 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 লাইনটা কেটে গেল, ও ও ও হ্যালো 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 লাইনটা কেটে গেল, রং নাম্বার টেলিফোনে নাম না জানা কে বললো হ্যালো, রং নাম্বার টেলিফোনে নাম না জানা কে বললো হ্যালো, বন্দে আনে আসত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল, ও ও ও হ্যালো 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 লাইনটা কেটে গেল, ও ও ও হ্যালো 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 লাইনটা কেটে গেল।
সবাই মানে আমাদের যেটা হয় মানে সবাই ফোনে ব্যস্ত, মানে বুঝি না আমি মানে
ব্রেকে গেলেই সবাই ফোন
না, সেটাই সেটাই
সময়টাই তো ফোনের সময়
আসলে মোবাইলের যুগ।
শেষ কথা শেষ ওস্তাদ, এটাকে আমাদের জাহিদ দিয়ে অনিয়ার চালু করতেছে, আপনার কিন্তু অর্ধেক কথা কিন্তু অনিয়ার হয়ে গেছে। যাই হোক আমরা ফোনে ছিলাম, আমরা ফোনের গানে ছিলাম, এবং একটা আমাদের শৈশবে ল্যান্ড ফোন বলে একটা ব্যাপার ছিল, অনেক কিছু হারাই গেছে আমাদের শৈশবে, তার মধ্যে হারাই যাওয়ার একটা ব্যাপার হচ্ছে ল্যান্ড ফোন। এই ল্যান্ড ফোন সবার বাসায় থাকতো না, পাড়ায় হয়তো এক থেকে দুইটা বাড়িতে এই ল্যান্ড ফোন থাকতো, যেমন পুরা পাশারি পাড়ায় একটাই ফোন ছিল লিমিদের, এবং লিমিদের সে কি ভাব তাদের বাসায় ল্যান্ড ফোন
বিশাল ভাব। আমাদের বাসায় প্রথম ছিল আমাদের পুরা পাড়ার মধ্যে আমাদের সাথে একমাত্র ফোন, এবং মজার ব্যাপার হচ্ছে যে অন্য অন্য বাসার কেউ যদি জিজ্ঞেস করতো যে কন্ট্যাক্ট কেমনে করবো নাম্বার কি, তো সবাই আমাদের বাসার নাম্বারই দিয়ে দিত, এবং ফোন আসলেই হ্যালো সালাম আলাইকুম কে বলছেন, আচ্ছা ওই বাসার উমুককে ডেকে দিন তো আমি এতক্ষণ পরে ফোন করছি,
আমি ডেকে আনাটা যেন একটা দায়িত্ব। আর
টিএনটি আসলে তখন একটা বিশাল ভূমিকা পালন করতো, সেটা হচ্ছে যে বাহির থেকে মানে রাজশাহী থেকে রংপুরে ফোন দিব বা ঢাকা থেকে রংপুরে ফোন দিবে, তখন টিএনটির মাধ্যমে ফোন দিতে হতো যে আমি রংপুরে এত নাম্বারে ফোন দিব, তখন ওরা আবার ফোন দিয়ে বলতো যে হ্যালো এটা কি এত নাম্বার, রাজশাহী থেকে আপনার একটা কল আছে রিসিভ করেন। এখন তো সব ডিরেক্ট হয়ে
গেছে,
ট্রাঙ্ক কল, হ্যাঁ তখন তো কিছু ডিরেক্ট ছিল না,
আবার এমনও হইতো যে আমি আমি ঢাকায় এতটা থেকে এতটার মধ্যে অমুক নাম্বারে থাকবো, এতটা থেকে এতটার মধ্যে অমুক নাম্বারে থাকবো, এই ব্যাপারগুলো ছিল আগে। এবং যেটা বললাম যাদের বাসায় ফোন থাকতো তারা তো মাটিতে পা পড়তো না,
বিশাল বড় লোক
লিমিদে ভাব একটা ভাব করতো, মানে তারা চাইতো পাড়ার সবাই যাদের বাসায় নাম্বার দিক, না দিলে তো ভাব নিতে পারবে না। আবার এমন একটা এত ডিস্টার্ব মানে আমাদের বাসায় এত ফোন আসে,
না এটা হয়তো শুরুতে থাকে যে সবাই পাক, কিন্তু যেই সময় ওই সার্ভিসটা দেওয়া শুরু করতে হয় ডাকতে হয় মানুষকে, এটা আসলেই তো তাদের জন্য একটা পেইনের ব্যাপারও ছিল
না, এমনও হয়েছে আমার একটা কাহিনী মনে আছে,
এবং বেশ দূরের দূরের মানুষকেও ডাকতে
হচ্ছে,
ভোর চারটার সময় ফোন আসছে, হ্যাঁ তো ভোর চারটা মানে সবাই ঘুমাচ্ছে, রমজান মাস তখনও রমজান মাস ছিল, সেহেরি করে কেবল ঘুমাইতে গেছে সবাই, ওই টাইমে ফোন আসছে, আব্বু তো ফোন ধরলো,
ফোন ধরার সাথে সাথে হ্যাঁ কে বলছেন? সে বলতেছে যে আমি এই জায়গা থেকে উমুক বলতেছি, আপনাদের চার পাঁচ বাড়ি পরে উমুক নামের একজন আছে তাকে ডাক দিয়ে দেন। সে এটা কি সম্ভব, মানে ভোর চারটার সময় তাকে যে ডেকে আবার নিয়ে আসে কথা বলার? এটা একেবারে
যেমন দেখা গেল তার আসলে প্রেমিক ইমার্জেন্সি কল না, হয়তো প্রেমিকা সঙ্গে ঝগড়া লাগছে, তার হঠাৎ করে রাতের বেলা হু হু বুকে হু হু হাহাকার উঠছে, সে চারটার সময় ভাই একটু আপনাদের পাঁচ বাড়ির পরে অমুকের বারে ডাকে দেন আমাকে।
সারপ্রাইজিং এর ব্যাপারটা কিন্তু তখন আবার খুব বেশি ছিল। হ্যাঁ, ধরেন যে টেলিফোনে এখন আমরা যাচ্ছি, পথের মধ্যে পঞ্চাশটা ফোন আসতেছে, কোথায় আসলি, ফেরি পার হইছিস নাকি, এইটা সেটা নানান কিছু, খাইছিস কিছু, এখানে দোকান আছে, ওখানে যে কে নে, বড় ভাই বলতেছে।
এখন হারানোর পালানোর অদৃশ্য হওয়ার নিখোঁজ হয়ে থাকার সুযোগ নাই,
উপায় নেই। তখন ফোনে শুধু কোন
প্রযুক্তির সুফল এবং কুফল
দুটাই। আর তখন খুলনায় যাচ্ছি মানে যে হঠাৎ করে সবাই সারপ্রাইজ দিচ্ছি আমি যে আমি খুলনায় আসছি, ব্যাপারটা অনেক মজার ছিল।
এখনো সারপ্রাইজ হয় কেমন যে আমি এই জায়গায় যাচ্ছি জানাইলাম না যে যাচ্ছি, হ্যাঁ, বাট ফোন দিল, ফোন দিয়ে হ্যাঁ তুমি এখন কোথায় আসো, রাস্তায় বাসের শব্দ মনে হচ্ছে, এটার শব্দ ওইটার শব্দ, হ্যাঁ
এইভাবে একটু জানতে পারলে কোথায় যাচ্ছি, একজন একটু জানতে পারলে যাদেরকে সারপ্রাইজ দিব তারা সবাই জেনে যাবে, কেউ না কেউ জানায়।
তবে এখন আরেকটা ব্যাপার হয়েছে যে আগে যেমন ধরেন ছিল লিমির বাসায় ফোন দিলাম, হ্যাঁ লিমি তুমি কোথায়, সে তো আর বলতে পারবে না যে আমি বাসায় নাই, বা আমি এখন তার বাড়ি পাশারই পাড়া, সে বলে আমি এখন কোথায় বলা যায় কামারপাড়া, এটা বলার চান্স নাই। এখন যেটা হয়েছে মোবাইল, আমি প্রায় বাসে খেয়াল করি, ধরেন বাস আটকে আছে আসাদ গেট, লোক যাবে হয়তো কারণ বাজার, ভাই আমি এখন সেলুনে, মানে বাসের লোক পরে হাহা করে আসতেছে সবাই, ভাই আমি এখন সেলুনে আছে পরে ফোন দেন, মানে অদ্ভুত অদ্ভুত সব।
মজার ব্যাপার হচ্ছে আব্বু ফোন দিলেই সবসময় মোবাইলে বলবে যে হ্যাঁ কোথায় তুমি, বাসায় না বাইরে, ভালো কথা। রংপুরে যখন যাই দেখা যায় আব্বু অফিসে গেছে, আব্বু ল্যান্ড ফোনে ফোন দিছে রংপুর বাসার ফোনে, ফোন ধরলাম হ্যাঁ আব্বু, আব্বু ফোন ধরে বলে হ্যাঁ কোথায় তুমি,
বাসায় না,
ডিজিটালি চেঞ্জ হয়ে গেছে উনি,
মানে ওই কোশ্চেনটা করতে করতে খেয়াল থাকে না আসলে।
লিমিদের বাসায় আমি প্রচুর ফোন দিছি এবং কোনোবারই লিমি ধরে নাই, প্রায় দিনে যেটা হয়েছে মানে আগের
সুবিধা,
আগে যেটা সুবিধা ছিল যেটা প্রায় আমি ফোন দিয়ে বলতাম, আচ্ছা হঠাৎ করে তার বাবা ধরলো, মাছ খেয়ে গেল,
আব্বু এভাবে কথা বলে না,
আচ্ছা না ওর বাবা এভাবে কথা বলে না আসলে, ওর বাবা আমি আঙ্কেলের প্রতি একটু রেসপেক্ট দিয়ে বললাম, ওর বাবা আসলে বলতো
সুন্দর
শুনেই বস একদম কলেজে একদম মানে
তারপরে
আমি জাস্ট বলতাম আচ্ছা এটা কি রফিকের বাসা, রফিকের নাম্বার না,
না রং নাম্বার,
এরকম প্রচুর হয়েছে। ফোন বুকরা বলছে আচ্ছা,
তারপর এটা কি মিষ্টি পান খাওয়া হয় মনে হয় কন্ট্রোল আনলেন নাকি,
জাস্ট জীবনে একটা মিষ্টি পান খেয়ে আজও 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 আঙ্কেল এবং আন্টি বলে বাবা জীবনে অনেক পান খাইছে, কিন্তু ওই পান ওই পানের মতো পান,
আব্বু এখন পান খাওয়াই ছেড়ে দিস, ওই পান না পেয়ে
পানের বদলে কি খায়,
না বদলে আর কিছু খুঁজে পাইনি,
যাক পান
পান না পেয়ে পান করতে শুরু করলে তো।
লিমির বাসায় এখন টিন টিন লাইন নাই, লিমি এখন মোবাইল ফোন ব্যবহার করে,
আমিও
মোবাইল ফোন ব্যবহার করি, মানে এই বাসায় ঢাকার ঢাকার বাসায়। আমার জীবনের খুব ইচ্ছা একদিন লিমির সঙ্গে আমি টিএনটিতে কথা বলবো, মানে এতদিন ফোন দিয়েছি একবারও তো পাইনি, আমার খুব শখ।
তাহলে এবার ঈদে রংপুরে যেয়ে কথা বলবো,
না না রংপুরে গিয়ে না, ঢাকাতেই আমরা কথা বলবো। টিএনটিতে কথা বলার সুবিধা কি আমি তোমাকে বলি,
একটা কাজ করি আমরা শো শেষ করে লিমি এই রুমে থাকবে, আপনি ওই রুম থেকে
ফোনে
আনলিমিটেড,
আমি যেই কারণে
যত করি তত, এবং মানে মাঝরাতে কথা বলারও যে ফিল সেটাও
পাবেন, লাইট বন্ধ করে দিব অন এয়ার স্টুডিওতে লিমি,
আপনি
প্রোডাকশনে মাঝখানে আর একটা রুম ব্ল্যাঙ্ক,
এবং বাই চান্স আমরা খুবই আবেগী হয়ে আমরা অফ এয়ারে, মানে আমরা তো অন এয়ারে ভাব করি, আমরা
চিনি না,
ক্যামেরা
আছে,
ক্যামেরা সমস্যা হচ্ছে আমাদের তো অনেক শ্রোতার ফোন আমরা অন এয়ারে নিয়ে নিই, বাই চান্স কোন একটা কারণে কোথাও একটা আবেগের বসে ঠাস করে চাপ পড়ে গেল, আর ওই সময় দেখা গেল আমি আর লিমি বুঝতেছি না যে আমাদের অন এয়ার হচ্ছে, আমাদের কথা আমরা তো হেভি,
আগে না এই জিনিসটা হতো না, মানে দুজন কথা বলতেছি মাঝখান দিয়ে আরেকটা হয় জুড়ে গেল, হ্যালো কে এ ভাই, এটা
সবচেয়ে মজার বিষয় কি, আমরা ফার্ম গেটে পূর্ব রাজা বাজারে একটা বাসায় আমরা কয়েকজন বন্ধু মিলে ভাড়া নিয়ে থাকতাম, তো ওই বাসায় টিভিতে যে কোনো একটা চ্যানেলে ওই আমাদের বাড়িওয়ালার টিএনটির সাথে যেই কথাই হইতো ওই জায়গাটা ওই টোটাল কথা সব শোনা যাইত।
ম্যাগনেট
জানি না এটা কি কারণে, তা আমরা প্রায় মানে বিনোদন নেওয়ার জন্য এটা শুনতাম। শুনতে শুনতে
বাড়িওয়ালার ছেলে যখন তার গার্লফ্রেন্ডকে ফোন দিত,
খুবই গুরুত্বপূর্ণ তথ্য জেনে যাইতাম এবং খুবই অবাক হইতাম যে এরকম এটাও কি সম্ভব।
আপনাদের মোবাইলে এক্সপিরিয়েন্স হয়েছে কিনা আমি জানি না, আমার মোবাইলে ওই এক্সপিরিয়েন্স হয়েছে। বেশ বেশ কিছু
রং নাম্বার
যখন মোবাইল কোম্পানি গুলো পাল্লা দিয়ে বিভিন্ন অফার দেওয়া শুরু করলাম, মনে আছে কিনা, ফ্রি কল করার করছে, তখন তো যেটা হয়তো যে প্রথম তিন মিনিট হয়তো কল করতে হয়েছে টাকা দিয়ে
ফ্রি।
যাই হোক, আমরা ব্র্যান্ডের নাম বলি না, আমার একটা ডিজিটস ছিল না, আমি বলে রাখি, ডিজিটস মানে এখন নাই, ব্র্যান্ডটা উঠে গেছে। তো ওই সময় যেটা হয়তো যে প্রচুর লাইন ক্রস কানেকশন হয়ে যেত, ঢুকে যাইতো, সেটা অনেক পুরাতন ব্যাপার। আমি রিসেন্ট একটা অভিজ্ঞতা বলি, আমি বাংলাদেশের এক মোবাইল কোম্পানিতে আমি ফোন দিচ্ছি কাস্টমার কেয়ারে, আমি একটা কথা বলার জন্য জানার জন্য, তা অনেকক্ষণ টু টু শ্যাঁ শোঁ শব্দ হচ্ছে, হওয়ার পর রিসিভ করলো, করার পর আমি বলবো না হ্যালো এটা কি অমুক কাস্টমার কেয়ার, আমি বলার আগে ও পাশ থেকে খুব সুন্দর একটা সুললিত কণ্ঠস্বর আমাকে বলে বসলো, হ্যালো এটা কি কাস্টমার কেয়ার। আমি বুঝতে পারলাম না, মানে এই কথা তো আমার বলার কথা, এটা কি কাস্টমার কেয়ার। ছেলে বলছে হ্যাঁ আমিও তো তাই জানতে চাই, এটা কি কাস্টমার কেয়ার। বলছি কি মানে আমি যেসব কাস্টমার কেয়ারে ফোন দিছি, একই সময় আরেকটা মেয়ে কাস্টমার কেয়ারে ফোন দিচ্ছে, ওই মেয়ের ফোন কল আমার কাছে চলে আসছে, আমার ফোন কল করছিল।
তারপরে কি
যে যা চাই সে তাই পায়,
তার আর পর নেই।
তারপরে ফোন নাম্বার
অবশ্যই, সেটা কি আর বলার কথা।
আমরা রং নাম্বার ল্যান্ডফোন এটা নিয়ে আজকে বেশি কথা বলতে চাই না, কারণ এটা নিয়ে চমৎকার একটা এপিসোড হতে পারে আমার কাছে মনে হয়, এবং টেলিফোন নিয়ে অনেক চমৎকার চমৎকার গান আছে, কবিতা আছে। আমরা নেক্সট শুক্রবার ওইটা করতে পারি মঞ্জু ভাই, রং নাম্বার। এবং আমরা যেটা জানি যে রং নাম্বারই মঞ্জু ভাইয়ের জীবনে অনেক রাইট থিংস এনে দিছিল, রং নাম্বার সবসময় রং নাও হতে পারে, রংপুর সবসময় রংপুর নাও হতে পারে। আমরা সেই গল্পটা আমরা সামনের সপ্তাহে তোলা থাক, আমরা ফোন নিয়ে আরেকদিন কথা বলবো।
আচ্ছা, আমরা রিমির একটা গান শুনতে চাইছিলাম।
কোন গান? না আমি
আচ্ছা জন ডেনভনের একটা গান তোমার জন্য।
থ্যাংক ইউ।
কাকে বললো তোমার জন্য এটা, আপনি কিভাবে বুঝলেন আপনি থ্যাংক ইউ দিয়ে দিলেন? তোমার জন্য এটা তো হইতে পারে তারেক শুনতেছে ওই কথা, তোমার জন্য
ওই কথা যদি সে আপনার দিকেও তাক করে বলে, ওই কথা সে যদি তারেকের উদ্দেশ্যও বলে, বা ওই কথা সে যদি লোবান ভাইয়ের উদ্দেশ্যও বলে, মনের যার দিকেই বলুক না কেন, সেই কথার রিসিভার আপনার আপনার রিসিভার থাকতে হবে সেই কথা রিসিভ করার জন্য। থ্যাংক ইউ লিমি, আমি জানি এই গান শুধু আমার জন্য, এই গান শুধু আমার জন্য,
যাকেই বলুক।
বাকিরা প্লিজ আপনারা রেডিও অফ করেন, কারণ এই গান শুধুমাত্র আমার জন্য।
আমরাও বাজাচ্ছি না,
কানে হাত দিয়ে বাজান, আমি আমি আপনার কান ধরছি। এই বোনের তুমি মঞ্জু ভাইয়ের কানে হাত দাও, আপনাদের আবার তাল দিতে
সময় জাহিদ ভাই নিজে নিজের কানে হাত দিয়ে
সেলফ সার্ভার।
Fill up my senses like a night in the forest, like the mountains in springtime, like a walk in the rain, like a storm in the desert, like a sleepy blue ocean. You fill up my senses, come fill me again. Come let me love you, let me give my life to you, let me drown in a laughter, let me die in a arms, let me lay down the sun.
with you. Come, let me love you. Come, love me again. You fill up my senses like a night in the forest, like the mountains in springtime, like a walk in the like a storm in the desert, like a sleepy blue ocean. You fill up my senses, come fill me again.
Thank you. সেটাই বললাম না, এটা আমারই গান, আপনি যতই চেষ্টা করেন আপনার গান বানানোর জন্য, এটা আমারই গান, কারণ গানের কথার মধ্যেই সব পরিষ্কার।
রাজীব
সং, এনি সংস, এখন রাজীব সংস, ইউ ফিল আপ মাই সেন্সেস। আমি গানটা শুনে সেন্সলেস হয়ে গেলাম, থ্যাংক ইউ।
লেস হয়ে, লেস হওয়ার পরে কি অবস্থা?
তারপর আমি একটা গান লিখলাম, আমি একটা কবিতা লিখলাম, খুবই চমৎকার একটা কবিতা। আমি জ্ঞান হারাবো, মরেই যাবো, বাঁচাতে পারবে না কেউ, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। এই যাই সানগ্লাস হবে একটা। আচ্ছা, আমরা ছেলেবেলার গল্প করতেছিলাম, অনেক ছেলেবেলার, মানে আসলে ছেলেবেলার গল্প যেন শেষ হওয়ার নয়, এবং ছেলেবেলার গল্প বলার একটাই, আমাদের অনেক শ্রোতা তাদেরও শৈশবের স্মৃতি রোমন্থন করছে আমাদের সঙ্গে।
লোবান ভাইয়ের ছেলেবেলার কোন গল্পই তো শুনলাম না।
লোবান ভাই ছেলেবেলা,
রাজীব ভাইটা আগে
শুনি না, লোবান ভাইয়ের একটাও শুনি না, রাজীব ভাই তো তার দু একটা শুনলাম। আপনার তো বলতে গেলে মনে হয় অন্য কিছু, কেঁচো খুঁড়তে সাপ বাইর হওয়ার চান্স আছে।
কেঁচো খুঁড়তে সাপ বের হলেও সমস্যা নাই, কেঁচো খুঁড়তে অজগর অ্যানাকোন্ডা সব বেরো যেতে পারে। লোবান ভাইয়ের চেহারার মধ্যে একটা আছে, যেটা হচ্ছে লোবান ভাই, আমি অনুমান করি লোবান ভাই তার জীবনের শৈশবটা কাটছে হচ্ছে মেয়েদের সঙ্গে খেলে। আমি লজ্জা,
উনি ক্রীড়া বালক ছিল,
খেলে বলতে ওই খেলা না, ওই খেলা না, এটা হচ্ছে ওই যে ডুডু কুতকুত এইসব খেলা, মানে ওই খেলা মিন করে নি
ওই খেলাটা আবার কি।
না আমি বলতেছি মেয়েদের সঙ্গে খেলে
বুঝছে, সেটা শুধুমাত্র লোবান ভাই আর রাজীব ভাই।
হ্যাঁ সেটাই তো বলতেছি, ওই খেলাটা কি খেলা।
ছেলেবেলায় আপনাদের মনে আছে কিনা যে হঠাৎ করে ফল খেয়ে যদি ফলের বীজ
ছোটবেলায় একটা মজার জিনিস ছিল, সেটা হচ্ছে যে ছোটবেলায় এটা ভাবতেই অবাক লাগতো যে আম্মু আব্বু কখনো আমাদের সমান ছিল, এটা কিভাবে সম্ভব। আম্মু আব্বু যখন তাদের ছবি দেখাতো যে দেখো আমি ছোট থাকতে এরকম ছিলাম, অদ্ভুত কথা যে কিভাবে তোমরা ছোট ছিলা, আমরা ছোট, তোমরা তো আম্মু আব্বু, জন্ম থেকে আম্মু আব্বু।
সেটাই
তা ঠিক, আপনার জন্ম থেকে তার আম্মু আব্বু।
এবং ফল বলতে একটা মনে করে প্রত্যেকটা পাড়ায়, আপনাদের পাড়ায় ছিল কিনা জানি না, আমার কাছে মনে হয় প্রত্যেকটা পাড়ায় একটা বাড়ি থাকে যে বাড়িতে প্রচুর ফলমূল থাকে,
এবং
সেই বাড়িতে একটা, হ্যাঁ সেই বাড়িতে একটা অবধারিত ভাবে একটা বুড়া থাকে, যে বুড়ার নাম থাকে কিপটা বুড়া, কারণ সে তার গাছের ফল মাটিতে পুড়ে নষ্ট হইতে দিবে, কিন্তু সে পাড়ার ছেলে মেয়েদের খাইতে দিবে
না।
আমাদের এরকম ছিল আমাদের এলাকার যে কিপটা বুড়া, উনি আবার ছিল ব্রিটিশ আমলের মাস্টার্স পাস বা ব্রিটিশ আমলের উচ্চশিক্ষিত। তা আমরা ধরেন দাদাকে খুশি, মানে দাদা বলতাম তো, দাদাকে খুশি করার জন্য বলতাম দাদা আপনার তো এবার হেভি আম ধরছে, এটা কি করলি, হেভি মানে বুঝিস, হেভি মানে ভারী, ঠিক করে বল। তো আমরা যেটা করতাম, প্রচুর ফল মূল চুরি করছে, শৈশব কাটছে গাছে গাছে,
মুরগি
মুরগি রাইট, এটা হচ্ছে আমরা পিকনিকের সময়, ইনফ্যাক্ট এবং
পিকনিকের সময় না বলেন, মুরগিটা ধরার পরে পিকনিক শুরু হইতো,
মুরগি ধরার পর মনে হচ্ছে একটা পিকনিক করা জরুরি,
করার দরকার।
তবে আমাদের এখানে আমার মনে আছে আমাদের আজহার ভাই নামে ভাই ছিল, বা পাপ্পু ভাই, আজহার ভাই পাপ্পু, এরা ছিল সায়েন্টিস্ট। কিরকম সায়েন্টিস্ট ছিল ধরেন, এরকম ঈদের সময় যে
মানে মুরগির পাশে গেলে মুরগি আর কক কক করতো না ওনাদের দেখলে, তাই তো,
একদম হিপনোটাইজ করে ফেলতো। পাপু ভাই কিরকম সায়েন্টিস্ট ছিল আমি বলি, যে রমজান মাসের শেষের দিকে, বিশেষ করে শবে বরাত পার হইলে, রমজান মাসের আমাদের একটা অনুষঙ্গ ছিল পটকা ফুটানো, পটকা বাজি হিসাবে আমরা ফুটাতাম এবং এটা ঠিক কুরবানির ঈদের জিনিসটা যাইতো না, কারণ কুরবানির ঈদ প্রেডিক্টেবল ছিল যে কবে কুরবানির ঈদ হয়, আমরা আগে থেকে 10-12 দিন আগে থেকে আমরা জানি যে কবে কুরবানির ঈদ হবে। রমজানের ঈদটা যেহেতু আমরা দীর্ঘ এক মাস রোজা রাখি, সিয়াম সাধনা করি, তার ফলে তখন আমাদের একটা এক্সপেকটেশন থাকতো চাঁদ কবে উঠবে, আমরা ব্যাকুল হয়ে আকাশে তাকাইতাম কবে চাঁদ উঠবে, এবং চাঁদ ওঠাটা আমরা উদযাপন করতাম পটকা ফুটিয়ে। পাপ্পু ভাই
চাঁদ দেখি আর না দেখি বাজি ফুটতেছে চারিদিক, ব্যাস কালকে
মানে ওটা শুনেই বোঝা যায় যে হ্যাঁ কালকে।
এর আগে কেউ যদি ফাউ কেউ একটা ফুটায় ফেলতো টেস্ট করার জন্য ফুটে কিনা, কিন্তু ব্যাপক মার খেতে কালকে তো ঈদ না এন ফুটা লিখে না।
ওটাই আমার একটা ছোটবেলার কথা মনে আছে, সেটা হচ্ছে আব্বুরা তারাবির নামাজ পড়ে আসছে যে কালকে ঈদ হচ্ছে না, তারপরে রাত 10:30 সময় হুট করে ঘোষণা দিল
সে তো তাহলে সেই দিনের বাচ্চা, এটা তো কয়েকদিন আগের কথা, ওটা তো সে বলতেছে ছোটবেলায়
দুইটা জিনিস
না, এটা যেই আমলেই হোক 10:30 সময় একবার হয়েছিল, এটা হয়েছিল যে ওই সময় সবাই
তারাবি
দিকে মানে মানুষের স্রোত যাওয়া শুরু হয়েছে,
সেইরকম
মার্কেটে মাল নাই
আপনাকে খেয়াল করছে আমরা প্রত্যেকটা কথা এবং দিয়ে শুরু করি। যাই হোক, এবং ব্যাপারটা হচ্ছে পাপ্পু ভাই ওই সময় আমরা আমাদের পাপ্পু ভাই কেন বিজ্ঞানী ছিল আমি বলি, সে আমরা বাকিদের মতো পটকা ওইভাবে ফুটাইতাম না, আমরা পটকা ফুটে দিতাম টাইম বোমা। পাপ্পু ভাই টাইম বোমা আবিষ্কার করলো, সেটা হচ্ছে
লোভ দিয়ে
আগরবাতি কয়েল হিসেবে আমরা ওই লাগাই দিয়ে, আগে আমরা দেখে নিতাম যে 5 মিনিটে কত দূরে কয়েলটা হিসাব পুরো ওটার মাথায় বেঁধে দেওয়া হইতো, এবং এটা আমরা যেটা করতাম সুবিধা হচ্ছে বিভিন্ন
জায়গায়
সেট করে দিলাম, বা পাড়ার মোড়ে যেসব বেঞ্চে টেঞ্চে দোকানে যেটা আড্ডা করে সেট করে দিলাম, এরকম সেট করে দিয়ে এসে আমরা বসে মজা নিতাম, কারণ ঠাস করে ধরুন অমুজিকায় ফুড ওরা চমকায় উঠতেছে। একবার যেটা হয়েছিল যে আমরা নিজেই ভুলে গেছিলাম করা আছে, আমরা এইখানে সবচেয়ে বেশি পরিমাণে বিস্ফোরক সেট করা ছিল 7-8টা বুড়িমার পটকা, সেই জায়গায় বসে আমরা এমনি গল্প করতেছি এবং বোধ করতেছি যে আকর্ষণীয় লাস্ট ধামাকাটা কখন ফুটবে বিস্ফোরক, ঠাস করে ধরেন খেজুরের গাছ একটা ফুটলো, রিক্সা একটা ফুটলো, বিভিন্ন জায়গায় ফুটতেছে, আসলটা কখন নিয়ে ফুটবে। পাপু ভাই বললো এই ফুটবে, আমি কাউন্ট ডাউন করতেছি, বলে পাপু ভাই কাউন্ট ডাউন করতেছে 7-6-5-4-3-2-1। এবং পিকনিকের যেটা ব্যাপার আমরা বলতেছিলাম যে পিকনিকে আরেকবার যেটা আমরা পিকনিক করলাম, মুরগি দিয়ে তো অনেক পিকনিক হয়, আমরা ঠিক করলাম যে এবার আমরা এবার আমরা গ্র্যান্ড পিকনিক হবে খাসি দিয়ে। খাসি কি আমাদের ধরেন আজহার ভাইদের একটা বিশাল সাইজের খাসি আছে, আজহার ভাই বললো আচ্ছা আমি হেল্প করতেছি, আজহার ভাইয়ের খাসি আজহার ভাই চুরি
করতেছে তো, আবার এরকমও হয়েছে যে জানেই না আজহার ভাই জানে না, কিন্তু
খাসিটা তো খুব ভালো ছিল
লাস্টে ভাই আপনার।
এখানে আজহার ভাই জানতো যে আমরা আজহার ভাইয়ের খাসি চুরি করবো, একটা কালো যে ব্ল্যাক বেঙ্গল ছাগল ওইসব আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল হেভি সাইজ হইতো, খাইতো মাংসের টেস্টটা অনেক সুন্দর ছিল। তো আমরা এবার আজহার ভাইদের খাসি টার্গেট করলাম, ব্ল্যাক বেঙ্গল কালা কুচকুচ একটা খাসি, রাতের অন্ধকারে আজহার ভাইয়ের নেতৃত্বে আমরা সেই খাসি চুরি করলাম, জবাই টবাই করা হইল, ব্যাপক খাওয়া দাওয়া করলাম, করে খাওয়া দাওয়া করে ভোরবেলা আমরা বাসায় গিয়ে হঠাৎ করে মানে আজহার ভাইয়ের উপলব্ধি হচ্ছে এখন আমি বাসায় গিয়ে কি করবো, এতক্ষণ তো সে বোঝে নাই, এটা খুবই অ্যাডভেঞ্চার ছিল, এখন আমি বাসায় গিয়ে কি করবো রে, আমার তো পিঠা বের করে দিবে। হ্যাঁ লাকিলি আজহার ভাই বাসায় গেছে, আজহার ভাইকে কেউ বকুনি দেয় নাই, গালি দেয় নাই, কেউ কিচ্ছু বলে নাই,
কারণ জানে না বাসা
না না, তখন সকাল হয়ে গেছে, সকালবেলা ভয় ভয় আজহার ভাই গেছে, আমরাও এক দুজন গেলাম যে যদি তাকে মানে আমরা তো পিকনিক করতেছি পারা সবাই জানি পিকনিক করতেছে, এবং মোটামুটি রুইটা গেছে খাসি দিয়ে পিকনিক করতেছে, এবং এটা মিলানোর কোন উপায় থাকে না, খাসি নাই মানে কি আমাদেরই খাসি। আমরা আজহার ভাইয়ের সঙ্গে কয়েকজন গেলাম যে কিছু হলে আমরা মেকআপ দেওয়ার চেষ্টা করবো, বলবো আমরা খালা আপনার আরেকটা খাসি কিনে দিচ্ছি। তা আমরা বাসায় গেলাম, দেখলাম বাসায় পুরো শান্ত পরিস্থিতি, কোথাও কোনো ইয়ে নাই, কথাবার্তা নাই, মানে একটা আসেন দেখেই ভাবছিলাম দেখে হয়তো মায়ের শুরু করে দেবে, পরে আমরা অবগত খাইনি কি জিনিস সবাই এত সহজভাবে নিল খাইনি কি, পরে একটু পরে আমাদের ভুল ভাঙলো, মানে আমাদের ভ্রম থেকে আমরা মুক্তি পেলাম, কারণ আমরা আবিষ্কার করলাম আজহার ভাইদের ছাগল যেখানে বাঁধার কথা সেখানেই
ছিল,
ছাগলটা ওই অবস্থাতেই আছে, ব্যয় ব্যয় করে তার অস্তিত্ব জানান দিচ্ছে, এবং তখনই আমাদের মনে হতো আমরা রাতে কি খেলাম, রাতে যে আমরা এত টেস্ট করে গেলাম জিনিসটা কি ছিল, আজ ওইটা আমাদের মধ্যে রহস্য হয়ে আছে। শুধুমাত্র একটা কথা বলি, একটা কথা বলি, আমাদের পাড়ায় একটা কালাকুত্তা ছিল, খুবই রহস্যজনক, কারণ সেই কালাকুত্তাকে আমরা তারপর থেকে আর দেখি নাই, কোথায় যে গেল মঞ্জু, আজও ভাবি কালাকুত্তাটা কই গেল, আর আমরা সেদিন
পেটেই গেছে।
তাহলে তুমি ভাবতেই থাকো, আমরা বুঝে নিছি,
শ্রোতারাও ভাবতে থাকুক, আমরা সেরি খাইতে যাই।
আমাদের শৈশব এতই রোমাঞ্চকর ছিল, এতই আনন্দের ছিল,
আসলে ব্যাড লাক এখনকার,
এবং আসলে এখনকার বাচ্চারা এরকম শৈশব পায় না,
পাবেই না, অসম্ভব।
এখনকার বাচ্চারা এইসব শৈশব পাক।
এখনকার বাচ্চাদের শৈশব
ছিল কেমন, মজা ছিল কেমন, টেস্ট
কেমন ছিল, ভাই চর্বিদার ছিল বেশি বোধ হয়।
আমি যখনই সেইটার স্মৃতি অনুভব করি আমার ইয়ে থেকে,
আমি
ভিতর থেকে একটা আওয়াজ বের হয়ে আসে, বুক 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 এরকম আওয়াজ বের হয়ে আসে। এই কথাটা হয়তো আর কিছুদিন পরে বলতে চাচ্ছিলাম, আজকেই বলতে চাচ্ছি এই কারণেই যে আজকে যেহেতু আমরা 29 রোজার কথা উঠলো, চাঁদ রাতের কথা উঠলো, চাঁদ রাতে আমাদের মধ্যে আরেকটা রোমাঞ্চকর ছিল যে চাঁদ রাতে আমরা অনেকেই মার্কেটে ছুটে যেতাম, হঠাৎ করে চাঁদ উঠেছে, শেষ মুহূর্তের কেনাকাটা, এবং বিশেষ করে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছিলাম, আমরা মঞ্জু ভাই লিমি অনেক বড় ছিল, সে একদম প্রথম রোজার থেকে কেনাকাটা করত, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ছিলাম তারা কেনাকাটাই করতাম 29 রোজার সেই চাঁদ রাতে।
ওই যে 10:30
খবর পাওয়ার পর বেশ কিছু কারণে আমরা শেষের মুহূর্তে ইয়ে করতাম, কেনাকাটা আমাদের বাড়িতে হতো। একটা হচ্ছে কেনাকাটার যে টাকাটা তখন হয়তো বাবা ম্যানেজ করতে পারেননি, আরেকটা বড় কারণ ছিল যে ওই সময় শেষ মুহূর্তে কেনাকাটায় খুব সহজে, মানে রাতে গিয়ে কিনলে কম দামে জিনিসগুলো বিক্রি করে দিত, মানে কারণ সারা বছর ধরে মানুষ যত লাভ করেছে সে কোনো মতে তার মোটামুটি লাভ না থাকলেও বা অল্প কিছু লস হলেও সে বিক্রি করে দিত, খুব কম দামে বিক্রি করে দিত। এবং একটা আজকে যেটা আমরা শৈশবের কথা বললাম, সেই ছেলেবেলা সেই স্মৃতিটা, সেই আগের সেই রাজীবকে আমি দেখতে পাচ্ছি যে চাঁদ রাতে রোমাঞ্চ নিয়ে ঘুমাচ্ছে, তার কাছে নতুন একটা জামার গন্ধ, এর চেয়ে বড় শৈশবের আনন্দ একটা বাচ্চার কাছে কিছু হতে পারে না, যে সে পরের দিন সকালবেলা ঈদগায় নামাজ পড়তে যাবে নতুন একটা ভুরভুরে ঘ্রাণ পাওয়া একটা জামা নিয়ে,
একটা নতুন স্যান্ডেল পরে।
আমাদেরই আশেপাশে অনেক রাজীব আছে, অনেক মঞ্জু আছে, অনেক লোবান আছে, অনেক লিমি আছে, অনেক মনির আছে, অনেক জাহিদ আছে, যাদের এই সৌভাগ্যটা হয় না। আমরা কি পারি না আজকে থেকেই একটা পরিকল্পনা করতে যে আমরা নিজেদের জায়গা থেকে ছোট ছোট করে কিছু টাকা জমিয়ে একজন মঞ্জুকে, সেই ছোট্ট মঞ্জু যে মঞ্জুর আসলেই নতুন জামা পরে ঈদগায় যাওয়ার সুযোগ হয় না, সেই ছোট্ট রাজীবকে, যে রাজীবের আসলেই ছোট্ট একটা জামা পরে, নতুন একটা জামা পরে, যে জামাটা সে লুকিয়ে রাখতে চায় কারণ দেখালেই পুরাতন হয়ে যাবে, আমরা কি পারি না সামনে আমাদের রোজার আরো 20 দিনের মতো আছে,
আরো
25 দিনের মতো আছে, আমরা আমাদের শ্রোতাদের কাছে এই অ্যাপিলটা দিই যে তোমরা যদি পারো একজন মঞ্জু, একজন রাজীব, একজন জাহিদের মুখে, একজন লিমির মুখে হাসি ফুটিও, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে, অনেক সুন্দর আড্ডা দিলাম আমরা। সামনের পর্ব, জাহিদ বলছে সামনের পর্ব আমাদের ঘোষণা দেওয়া ছিল যে আমরা কিভাবে প্রপোজ করতে হয়, লিমি যেহেতু আমাদের মধ্যে আছে, আমরা লিমির কাছ থেকে আমরা অনেক কিছু ইনপুট পেতে চাই, প্রেমিকার দৃষ্টিভঙ্গি থেকে অনেক কিছু পেতে চাই। আমাদের সামনের পর্ব কি আমরা রং নাম্বার টেলিফোন দিয়ে করবো নাকি কিভাবে প্রপোজ করতে হয় এটা নিয়ে করবো?
আমরা, আমার মনে হয় যে দুটো দিয়ে করতে পারি, কারণ টেলিফোনের সাথে প্রপোজের একটা বিষয়
আমাদের হতে পারে, সামনে শোটা আমাদের হতে পারে রং নাম্বার টেলিফোনে প্রপোজ করে প্রেম। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুখে থেকো, খুবই ভালো লাগলো, এবং সবচেয়ে বড় কথা, সেহরির সময় হয়ে গেল, আপনারা জাগুন, উঠুন, এবং যারা ঘুমাচ্ছে তাদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলুন,
আর আপনারা খেয়ে দিয়ে ঘুমোতে যান,
এবং আপনারা খেয়ে দিয়ে ঘুমাতে যান,
সবাইকে শুভরাত্রি।
Mentos Bhakti Jalao.